This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ
ধন্যবাদ জানিয়েছেন ভালোবাসা বাংলাদেশ শোনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সবসময় সঙ্গেই থাকবেন স্বার্থহীন বালক সাইমন আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন যে সবাই কেমন আছে জানতে চেয়েছে, সবাই ভালো আছে কিন্তু তার মনটা আজকে খারাপ, কারণ তার বেস্ট ফ্রেন্ড হাত কেটে ফেলেছে। কেন হাতটি কেটে ফেলেছে, কোনো কারণ ছিল নাকি এমনি কাজ করতে গিয়ে হাত কেটে গিয়েছে? সাইমন অবশ্যই জানাবেন। স্যাড বয় রকি আছেন আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে, তিনি লিখেছেন তিনি লাকিকে খুব ভালোবাসেন, ওকে প্লিজ বলে দিন। আমি তো বলে দিলাম যে রকি লাকিকে অনেক অনেক ভালোবাসে, কিন্তু রকি আপনি একটি কাজ করুন, আপনার ভালোবাসা মানুষটিকে আপনি সুন্দর করে একটি এসএমএস দিয়ে দিন, সে অনেক বেশি খুশি হয়ে যাবে। এনার্জেটিক হৃদয় আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি সারাদিন আমাদেরকে কমেন্ট করেন তারপরও কমেন্ট পড়ে না, এটা তার মনে অনেক বড় একটা দুঃখ। সবশেষে তিনি লিখেছেন লাভ ইউ গুরু, অনেক অনেক ধন্যবাদ, সবসময় কানেক্টেড থাকবেন। আসলে হয় কি মাঝে মধ্যে অনেক কমেন্ট বা অনেক এসএমএস মিসিং হয়ে যায়, এত এসএমএস এবং কমেন্টের ভিড়ে সো একদম মন খারাপ করা যাবে না, এসএমএস এবং কমেন্ট করতেই থাকুন, আমরা তো আছি, যে কোনো সময় যে কোনো একজন আপনার কমেন্ট অথবা এসএমএস পড়ে দিবে। জুনায়দ আছেন আমাদের সঙ্গে, জুনায়দ জনি আর আছেন আমাদের সঙ্গে, এম সাগর হোসেন সাথে আছে লিখেছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকবেন। ইসলাম নাজমুল আছেন আমাদের সঙ্গে, এম টি লাইকা সৈকত আছেন আমাদের সঙ্গে, তার তিনি লিখেছেন ভালো একটি গান প্লে করতে, ভালো গান তো প্লে করছি, আশা করছি মনটি ভালো হয়ে যাবে। ইফরাত সানাউল আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে এস কে হৃদয় অভিমানী ছেলে আছেন আমাদের সঙ্গে, ভালোবাসা নীল স্বপ্ন আছেন, কন্যা রাশির রাজু আছেন আমাদের সঙ্গে, আছেন প্রিন্স বয় হৃদয় সহ আরো অনেকেই আছেন। আর বন্ধুরা যারা ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি ফেসবুকে অবশ্যই কানেক্টেড হবেন, www.facebook.com/thakafm90.4। এবং আজকে আমরা ভালোবাসা বাংলাদেশের যাদের গল্প শুনবো তারা হচ্ছে টুটুল এবং বৃষ্টি। আসলে জানি না কি হবে, হ্যাপি এন্ডিং হবে নাকি অনেক কষ্ট নিয়ে আজকে বাড়ি ফিরতে হবে মাসের শুরুতে, এটা কিন্তু একদমই আমি বলতে পারছি না। সো বন্ধু আপনাকে অবশ্যই সঙ্গে থাকতে হবে ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর আপনিও যদি চান আমাদের সঙ্গে সব আমাদের সঙ্গে আপনার ভালোবাসার গল্পটি সবার সঙ্গে শেয়ার করতে, সো বন্ধু যে কাজটি করতে হবে এসএমএস করতে হবে, একটু আগে জানিয়ে দিয়েছি আবারও জানিয়ে দিচ্ছি কারণ অনেকে জানতে চাচ্ছে নিয়মটি। সো বন্ধু দেরি না করে এখন এসএমএস টি পাঠিয়ে দিন, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর 16260 তে অনেকে আছেন, জ্যোতি আছেন মুন্সিগঞ্জ থেকে, নিপা আছেন আমাদের সঙ্গে ঢাকা থেকে, সাথী আছেন রূপগঞ্জ থেকে, আরো অনেকে আছেন, সবার কমেন্ট এবং এসএমএস পড়বো। অনেক কথা তো হয়েছে, এই মুহূর্তে একটা গান না শুনতে হচ্ছে না। বাইরে যেমনই ওয়েদারটি হোক না কেন, আজকে বৃহস্পতিবার এবং কালকে ছুটি, সো সবার মুড আশা করছি অনেক ভালো আছে। যদি কোনো কারণে আপসেট হয়ে থাকেন, আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই মনটি ভালো হয়ে যাবে, কারণ এত চমৎকার চমৎকার গান এবং ভালোবাসার গল্প শুনলে কারো মন কি খারাপ হয়, আমার তো মনে হয় না। সো বন্ধু সঙ্গে থাকুন, ফিরছি গানে বিরতির পর।
Yeah.
জি বন্ধু, শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে ভালোবাসার বাংলাদেশ। সীমা রয়েছে আপনার সঙ্গে, থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত। স্যার বন্ধু, যেখান থেকে যেভাবে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি চাইলে আমাকে SMS পাঠাতে পারেন, অলরেডি অনেক SMS পাঠিয়েছেন, SMS গুলো এখন আমি পড়বো। আর যারা যাচ্ছেন SMS পাঠাতে তাদেরকে বলছি অবশ্যই বন্ধু SMS পাঠাবেন। SMS পাঠানোর নিয়মটি হচ্ছে, SMS আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনার মনের যত যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, which is www.facebook.com/thakaf90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন। সেখানে গেলে আপনি দেখতে পারবেন আমরা যে পোস্ট দিয়েছি, আজকে আমরা শুনবো তুহিন এবং মিষ্টির ভালোবাসার গল্প। সো বন্ধু অবশ্যই সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, লাইক দিতে একদমই ভুলবেন না, আর কমেন্ট তো অবশ্যই করবেন। আমি চেষ্টা করবো আপনার কমেন্টই পড়ে দেওয়ার জন্য। সো বন্ধু অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুক আছেন আমাদের সঙ্গে, আফসানা স্মৃতি আছেন আমাদের সঙ্গে, আরো আছেন তানহা ইসলাম, তিনি আমাদের নতুন বন্ধু, অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুকে। সুকুমার রকি আছেন, মুরাদ খান আছেন আমাদের সঙ্গে, আনোয়ার জ্যাক তিনি লিখেছেন হাই আপু, আমি সেই ব্যর্থ প্রেমিক। আনোয়ার জ্যাক, আর কতদিন ব্যর্থ থাকবে তুমি, আশা করছি তুমি একদিন সফল হবে এবং তোমার সফল ভালোবাসার গল্প আমাদের সবাইকে শোনাবে। তাসমিয়া রহমান টুম্পা আছেন আমাদের সঙ্গে, তার মনটা ভালো নেই কারণ তার বন্ধু তার সঙ্গে 7 দিন কথা বলছে না, কি করবে। টুম্পা একটি কাজ করতে পারেন, তাকে SMS দিন এবং জানার চেষ্টা করুন কেন আপনার সঙ্গে কথা বলছে না, বা আপনি কি তার সঙ্গে কোনো প্রকার ঝগড়াঝাটি হয়েছে বা যে কোনো কোনো কিছু, যাই হয়েছে না কেন চেষ্টা করুন ঠান্ডা মাথায় সলভ করার, দেখবেন ঠিক হয়ে গিয়েছে। আর এখন তো ফেসবুক আছে, ভাইবার আছে, সবকিছু আছে, সবকিছু মিলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে, আপনাদের যে ঝগড়াঝাটির অবসান সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে, দোয়া করছি আপনার জন্য টুম্পা। অ্যাঞ্জেল জিমি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন নাইস কাপল, আসলে এই কাপলটা অনেক চমৎকার, জানি না কি হবে আজকে ভালোবাসার বাংলাদেশে। সো বন্ধু জানতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকতে হবে ঠিক রাত 1টা পর্যন্ত। নজরুল ইসলাম রানা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আব্দুল আলিম, আমি সেই ছেলে আছেন আমাদের সঙ্গে, মাহফুজ আহমেদ, রাকিব আছেন, তিনি অনেকগুলা কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। রাসেল মাহমুদ আছেন আমাদের সঙ্গে, রাসেল আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি একটু আগে চাঁদ দেখেই কিন্তু অনিয়ার রুমে ঢুকেছি, আসলে আজকে চাঁদটা অনেক সুন্দর, আপনি আমাকে চাঁদ নিয়ে রাতটা গিফট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর এত সুন্দর কমেন্টের জন্য আপনাকে আরো একটি বিশেষ ধন্যবাদ রাসেল মাহমুদ, সবসময় সঙ্গে থাকবেন। MD মেহেদি হাসান আছেন চাঁদপুর থেকে, আরো আছেন কাগজের ফুল, অনেকদিন পর কাগজের ফুল আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, এতদিন কোথায় ছিলেন অবশ্যই জানাবেন। রাজু আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন হোসেন হাসু আছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে, আরো আছেন আমি মাঝি নীরব শহর, অনেকে আছেন। আর যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্টে আপনি যে কাজটি করতে পারেন তা হচ্ছে আমাদের গুরু এহতেশাম কিন্তু আপনার সুন্দর কমেন্টটি পড়বে, আপনার লেখা ছোট কোনো কবিতা অথবা কোনো ভালোবাসার যে কোনো উক্তি আপনি পাঠাতে পারেন, আপনার লেখা সুন্দর যে কোনো কথা। সো বন্ধু দেরি না করে এখনই পাঠিয়ে দিন। এই মুহূর্তে 16260 আমাদের সঙ্গে আছেন মনীষ আবার থেকে, তিনি লিখেছেন ভালোবাসার বাংলাদেশ, আই লাভ ইউ, অনেক অনেক ধন্যবাদ মনি আপনাকে। মামুন কুমিল্লা থেকে আছেন আমাদের সঙ্গে, লিমন আছেন নবগঞ্জ থেকে, তিনি লিখেছেন, তিনি সুন্দর একটি SMS করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আর লিমন সবসময় কানেক্টেড থাকবেন, আর সবসময় যারা প্রশংসা করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, জানি না প্রশংসা এতটা যোগ্য হয়েছে কিনা, তারপর অনেক ধন্যবাদ। রায়াদ হাসান আছেন খিলকেট থেকে, আরও আছেন সোহান হোমনা থেকে, তিনি শারমিনকে অনেক ভালোবাসে, একটু বলে দিতে বলেছে, আমি কি একটু বলে দেবো না পুরোটুকু বলে দিব সোহান, সোহান হোমনা থেকে, শারমিন যদি আপনি আমাকে শুনে থাকেন তাহলে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, সোহান হোমনা থেকে আপনাকে জানিয়েছে যে সে আপনাকে অনেক অনেক ভালোবাসে, আশা করছি আপনি তার ভালোবাসাটা বুঝবেন এবং তার সঙ্গে সবসময় থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই বেশি বেশি করে ভালো থাকবেন। ভালোবাসা মানুষটিকে নিয়ে ভালো থাকার যে সুখ সেটা হয়তো সবাই পায় না, যারা পায় তারা অনেক 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 বেশি লাকি। সো আশা করছি আপনারা সেই লাকি পার্সন হবেন। আর বন্ধুরা যারা আমাদের ভালোবাসা বাংলাদেশে হরসিতে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তারা যে কাজটি করবেন তা হচ্ছে SMS করবেন। সো বন্ধু দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন, এখন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে আপনি চাইলে আমাকে SMS করতে পারবেন 16260 তে। তবে একটি কথা জানিয়ে দিচ্ছি, অনেকে আমাদেরকে বাংলা ফন্ট SMS করেন, তারা কিন্তু কাজটি করবেন না কারণ আমাদের যে সফটওয়্যার, এই সফটওয়্যারে কিন্তু বাংলা ফন্ট সাপোর্ট করে না। সো বন্ধু আপনি যা লিখতে চাচ্ছেন একটু কষ্ট করে আপনি বাংলাটাকে ইংলিশে করে লিখে দিবেন, আমরা সেটি বুঝে পড়ে দিব। আর বন্ধুরা অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/thakafm90.4 এ। অনেক কথা হয়েছে, আরো অনেক কথা হবে। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি। সব বন্ধু কোথাও যাবেন না, SMS এ কানেক্টেড থাকবেন এবং ফেসবুকে কানেক্টেড থাকবেন। আর আপনি জানেন তো আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু বৃষ্টি এবং টুটুল। সো সঙ্গে থাকবেন, বেশি বেশি করে লাইক দিয়ে আপনি আপনার কমেন্ট করবেন। ফিরছি গানে বিরতির পর। বাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনারই সঙ্গে এবং আশা করছি পাখিটা সময় আমাদের সঙ্গে থাকবেন ঠিক রাত দেড়টা পর্যন্ত। আর এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই আমাকে SMS পাঠাতে একদমই ভুলবেন না। SMS পাঠানোর জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে which is www.facebook.com/takafm90.4। আপনি অবশ্যই ভিজিট করবেন কারণ আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন। আর অনেকেই কমেন্ট করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। চেষ্টা করছি সবার কমেন্টগুলো পড়ে দিতে, অন্তত পক্ষে নামগুলো পড়ে দিতে যাতে কারোরই মন খারাপ না হয়। আর বন্ধুরা আপনারা যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তারা জানেন যে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের আমাদের যে অতিথি টুটুল এবং বৃষ্টি আজকে আমরা শুনবো তাদের ভালোবাসার গল্প। সো আশা করছি সঙ্গে থাকবেন। আর আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চাইলে যে কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। সো দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর কিছুক্ষণ পরে নতুন একটি ঘন্টা সো সঙ্গে থাকবেন কিন্তু। আর এই মুহূর্তে ফেসবুকে আছেন আমাদের সঙ্গে বন্ধন মারিয়া আছেন, মাইসা মাহি আছেন আমাদের সঙ্গে, আর যে সাদাত আছেন, বর্ণমালা আছেন, MD জীবন আছেন আমাদের সঙ্গে, চাঁদ আকাশের ঝিল আছেন, নীল আছেন, আর আছেন স্মার্ট বয় আলমাস, সার্থহীন শাইম আছেন, MD লাইকার সৈকত আছেন আমাদের সঙ্গে, সাকিব রাজ আছেন আমাদের সঙ্গে। জানতে চেয়েছেন আমরা সবাই কেমন আছি, আমরা সবাই অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আনিকা ইসলাম মেহজাবিন আছেন, তিনি লিখেছেন অনেক নাইস পিক, আসলে ছবিটা কিন্তু অনেক চমক, আশা করছি তাদের ভালোবাসার গল্প অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে এবং হ্যাপি এন্ডিং হবে। মনির পার্টনার আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই আছেন, সবার কমেন্ট এবং SMS পড়বার। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে এবং গানের বিরতির পর নতুন আরেকটি ঘন্টায় আপনাদের সঙ্গে ফিরবো আমি আর জিমা। সব বন্ধু সঙ্গে থাকুন এবং SMS করুন 16260 এবং ফেসবুকে কানেক্টেড
যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক। Roxy Fusion Stylish Wool Finish
generation okapia it's alice and blue okapia অসংখ্য ফিচার্স ফুল ইজ দ্য টাইম টু চিল জাস্ট টাচ এন্ড ফিল ইয়েস ওকাপিয়া মোবাইল ব্রিংস ইউ দ্য বেস্ট কোয়ালিটি হ্যান্ডসেটস ইন টাউন এর অ্যামেজিং ফিচার্স এবং এক্সক্লুসিভ স্টাইলিশ ডিজাইনস আপনাকে দেবে এক দুর্দান্ত ব্র্যান্ড এক্সপিরিয়েন্স ওকাপিয়া বন্ডিং ইন্সপায়ার
আমরা খুব শীঘ্রই আপনাকে হেল্প করতে চেষ্টা করছি।
ঢাকা FM ব্লাড হেল্পলাইন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আপনিও এগিয়ে আসুন। কর্মসূচি শুরু হচ্ছে 6 জুন থেকে।
জীবন্ধু আপনি শুনছেন ঢাকা FM 90.4 নতুন আরেকটি ঘন্টা, দ্যাট মিনস রাত 11টা বাজে এই মুহূর্তে 11:02। সঙ্গে রয়েছে আর জি মা, থাকবো ঠিক রাত 1টা পর্যন্ত এবং আপনি শুনছেন ভালোবাসা বাংলাদেশ। যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/ঢাকা FM 90.4 এবং 16260 তো আছে, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর বন্ধুরা আপনি জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু টুটুল এবং বৃষ্টি, আজকে আমরা শুনবো তাদের জীবনের গল্প। সো বন্ধু দেরি না করে এখনই যত কাজ আছে শেষ করে ফেলুন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভালোবাসার গল্প শুরু হয়ে যাবে। সো একদমই মিস করবেন না, সঙ্গে থাকবেন ঠিক রাত 1টা পর্যন্ত। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন।
Oh, শুনছেন এনার্জির দুনিয়া, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক। রিচার্জ ইয়োরসেলফ। Music exclusively composed by Fuad. Okapiya awesomeness full on.
Okapiya
jigit generation.
Okapiya
it's stylish and cool.
Okapiya
awesome features of food. It's the time to chill.
Okapiya.
Just touch and feel.
Okapiya.
Yes, Okapiya yeah. Mobile brings you the best quality handsets in town. Its amazing features ebong exclusive stylish designs apnake debe ek durdanto brand experience.
Okapiya, bonding inspired.
Bhalobashar Bangladesh.
এইভাবে চিন্তা করি যে স্রষ্টা বারংবার বলেছেন যে পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হিসেবে তিনি মানুষকে পাঠিয়েছেন, পরক্ষণে চিন্তা করি কত যত্ন করে তিনি বানিয়েছেন এই মানুষকে। চোখ দিয়েছেন তো চোখের উপর এবং নিচে দুই এক পাটি হাড়ের ব্যবস্থা করে দিয়েছেন, চোখটা যেন তার সমস্ত সৌন্দর্য নিয়ে অবলীলায় চোখটাকে যেন তিনি নিরবিচ্ছিন্নভাবে কন্ট্রোল করে রাখেন। তিনি মুখটাকে এতই সৌন্দর্যের সাথে তার নান্দনিক তার রুচিবোধ এত বেশি পরিমিত যে কারণে হয়তো তার উপরে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। দাঁত এবং জিহ্বার সাথে কেমন যেন পারস্পরিক সাংঘর্ষিক একটা সম্পর্ক, সেই দাঁতের কোনো একটা কর্নারে কোনো কিছু যদি আটকে থাকে, জিহ্বা সবসময় ব্যস্ত হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সেটা পরিষ্কার না করতে পারে ততক্ষণ পর্যন্ত জিহ্বার অগ্রভাগের কোন রকম নিস্তার নেই, সেই জিহ্বায় হয়তো কখনো না কখনো দাঁতের নিচে চলে আসে। কি চমৎকার একটা কম্বিনেশন মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ ভেতরের ওভারঅল সমস্ত কিছু নিয়ে যত বেশি চিন্তা করা যায়, যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে আছেন তারা যত বেশি দেখছেন বুঝছেন তত বেশি অবাক হয়ে যাচ্ছেন। সবাই সবকিছু ছাপিয়ে কোন একটি জায়গাতে তারা ভাবছে যে এটার একটা আলটিমেট প্রডিউসার আছে, এটার একটা আলটিমেট ডেস্টিনি আছে, যেখানে সমস্ত কিছু অবশ্যই নত হতে বাধ্য। তিনি হচ্ছেন সমস্ত শক্তির আধার, তিনি আমাদের স্রষ্টা। স্রষ্টা বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে শিক্ষা দিচ্ছেন। আবার যখন আমি আমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের কথা বলি, তখন আমি ধার করা সেই অংশটুকু বারবার বলবার চেষ্টা করি। স্রষ্টা যেখানে বান্দাকে শিখিয়ে দেন রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা, অথবা শ্রীমদ ভগবদ্গীতার এই চমৎকার শ্লোকটি পিতা ধর্ম পিতা শক পিতৃহি পরমন্তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব জননে জনমিশ্চ স্বর্গদৌভিগুরিয়সী। সবকিছু দিয়ে তিনি মানুষকে পরিপূর্ণ করেছেন, সবকিছু সবার জ্ঞাত এবং অজ্ঞাত স্বরে তিনি যেন নির্দেশনা দিয়ে চলেছেন। প্রতিনিয়ত মানুষই সৃষ্টির সেরা জীব, মানুষের প্রেমে পাগল থাকো, মানুষকে ভালোবাসো, ভালোবাসার ফেরিওয়ালা হিসেবে আপনাদেরকে ভালোবাসার কথা বারংবার পৌঁছে দিতে এসেছি বন্ধু আজকের এই সন্ধিক্ষণে। আমি যখন ভালোবাসার কথা বলছি তখন বিশ্ব মানবতার বিভিন্ন জায়গায় ভালোবাসা কিন্তু বিতর্কিত এক রূপ নিয়েছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের আমার জ্ঞানের সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমি বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স কোট করার চেষ্টা করি, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের চাইতে সত্য কিছু নেই এবং অবশ্যই সর্বশক্তির আধার যিনি থাকেন তিনিই হচ্ছেন স্রষ্টা, এবং কারো দৃষ্টিভঙ্গিকে কারো ফিলোসফিকে ছোট করে দেখবার কিছু নয়, যে কারণে তো বাংলাদেশ এত চমৎকারভাবে পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে বেড়ে চলেছে। কিন্তু পুরো বিশ্বের পিকচারটা কিন্তু এরকম না, কোন একটি দেশে এমনভাবে দুর্নিবার এক দুর্বিষহ এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে যেখানে মানবতা বলে কোনো কিছু নেই, যেখানে সমস্ত কিছু অসম্পূর্ণ, যেখানে মানুষের কষ্টের এরকম রূপ কেউ কখনো পৃথিবীতে আগে কখনো দেখেনি। আরাকিনবাসী সেই রোহিঙ্গা মুসলিমদের কথা বলছি, বড় বেশি কষ্টে আছে, এই মানুষগুলোর জন্য বড় বেশি কষ্ট হয়, আমরা হয়তো কিছুই করতে পারি না। যারা বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের পক্ষ থেকে তাদের মাধ্যমে তাদের কাছে করজোড়ে অনুরোধ করি, প্লিজ আমাদের আহ্বান পৌঁছে দিন, আমাদের আকুতি তাদের কাছে পৌঁছে দিন। আমরা কোনো ধর্ম বুঝি না, জাত বুঝি না, আমরা বুঝি মানবতা, মানুষ সৃষ্টির সেরা এ জীব কোনো না কোনোভাবে বেঁচে যাক, আমাদের আকুতি আমাদের আহাজারি আমাদের দীর্ঘ নিঃশ্বাস পৌঁছে দিন। এরকম একটা ব্রুটাল অ্যাকশন গোটা বিশ্ব মানবতা সৃষ্টি হওয়ার পর থেকে আজ অবধি কখনো কোথাও হয়নি, যেভাবে মানুষ কষ্ট পাচ্ছে ওখানে। আমরা রাজনীতি বুঝি না, আমরা স্বার্থের জন্য এরকম একটা জিঘাংসা রূপ নিতে দেখি না। শতাব্দীর এই সময়ে এসে মানুষকে এভাবে মানুষকে নিয়ে এরকম হত্যাযজ্ঞের জয়োৎসব করতে পারে কল্পনার অতীত ছিল। বাংলাদেশ সত্যিকার অর্থে গর্বের এক দারুণ এক জায়গা জুড়ে আমাদের আছে, সেই শান্তিকামী মানুষ আমরা অনুরোধ করি, অনুনয় করি, প্রার্থনা করি, আহ্বান করি, সবকিছু ঠিক হয়ে যাক, বিশ্বের যে কোনাতে যেখানে অস্থিরতা আছে সবকিছু বন্ধ হোক। এই মাত্র মনে হয় একটা দেশ বহু বছর থাকার পরও তাদেরকে নাগরিকত্বের জন্য যুদ্ধ করতে হয়, তারা অস্তিত্বহীন, তারা শেকড়হীন, তারা ভাষা ভানার মতো ভেসে চলেছে। বিশ্ব মানবতা সৃষ্টির পর সত্য এরকম একটা ব্রুটাল অ্যাকশন কখনোই মনে হয় বিশ্ব মানবতা দেখেনি, যত কষ্টের ভেতর দিয়ে তারা যাচ্ছে। আমাদের কারো ব্যাপারে কোনো রিগ্রেট নাই, অনুযোগ নাই, অভিযোগ নাই, কাউকে কিছু বলার নাই, সবকিছুর বিনিময়ে সবকিছু শান্ত হোক। পৃথিবীতে যত রকম ক্ষেপণাস্ত্র তৈরি হোক না কেন, মানুষকে অপদস্থ করার মতো যত রকমের কাহিনী তৈরি হোক না কেন, আমি এখনো বিশ্বাস করি আমরা দৃঢ়ভাবে সমস্ত কষ্টকে ঘেন্নাকে জঘন্যতম জিঘাংসাকে সবসময় ছাপিয়ে দিতে পারে যার নাম তার নাম ভালোবাসা, যা স্রষ্টা স্বর্গ থেকে আমাদের কাছে পাঠিয়েছে। স্রষ্টা তোমার দোহায় লাগে, তোমার কুদরতি শক্তি দিয়ে সবকিছুকে স্বাভাবিক করে দাও, শান্তিময় করে দাও, সব জায়গাতে ঠান্ডার শান্তির সুবাতাস বইতে থাকুক। সহ্য হয় না, কলিজাটা ছিঁড়ে যায় যখন এরকম কষ্ট ভরা দৃশ্য দেখতে হয়। আমার তো সন্তান আছে, আমার আয়মানকে দেখতে পাই ওখানে, যখন দেখি আড়াই তিন বছরের বাচ্চাকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আমার একমাত্র সন্তানকে তার প্রতিচ্ছবি সেখানে দেখতে পাই। আমরা জাত বুঝি না, ধর্ম বুঝি না, বর্ণ বুঝি না, সবকিছুর উঠতে থেকে যাদের শক্তি আছে ক্ষমতা আছে তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যদি আপনাদের দেয়া কোনো তথ্য, আপনাদের দেয়া কোনো রকমের সামগ্রিক প্রেশার যদি এই পরিস্থিতিটাকে ঠান্ডা করতে পারে, বন্ধ করতে পারে, প্লিজ প্লিজ ডু ইট অন ফেভার অফ মিলিয়ন্স অফ পিপল যারা পেছনে দাঁড়িয়ে আপনাদের জন্য দোয়া দিবে। মানুষগুলো বেঁচে যাক, পৃথিবী শান্ত হোক, শুধু মায়ানমার না সমগ্র বিশ্বব্যাপী যেখানে যারা অন্যায়ভাবে অযাচিতভাবে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে তারা ভালো কিছু পাক, মানবতার জয় হোক, মানুষ বেঁচে যাক, মানুষ ভালো থাকুক। মানুষ ভালো থাকলে আখেরে পৃথিবী বেঁচে যাবে, ধর্ম বেঁচে থাকবে, সবকিছু সত্যিকার অর্থে চমৎকার রূপ নেবে। চলে যাচ্ছে আজকের মূল অনুষ্ঠানে, নিঃসন্দেহে প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো আমি বলেছি, কারণ ভালোবাসার বাংলাদেশে তো আমরা আখেরে ভালোবাসার কথাই বলি। একদিকে ভালোবাসার কথা বলবো, অন্যদিকে এত বড় বড় ঘটনা ঘটে চলেছে বিশ্ব মানবতার, সেখানে কোন রকম কথা বলবো না, এরকম ডাবল স্ট্যান্ডার্ড ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে নাই, সেই কারণে হয়তো প্রসঙ্গগুলো চলে আসে। আজকের অনুষ্ঠানকে যিনি অলঙ্কৃত করেছেন, আজকের আমন্ত্রিত অতিথি, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। স্বাগত জানাচ্ছি আপনাকে। সবকিছু মিলিয়ে ভালোবাসার বাংলাদেশের হট সিটে আপনি বসেছেন, এটা আপনি নিজেও হয়তো অবগত আছেন। প্রায় এই সময় 40-45 লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে কানেক্টেড থাকে আমাদের সাথে আপনার কথা শোনার জন্য। ইনফ্যাক্ট সাধারণ মানুষের অনন্য সাধারণ কিছু জীবনের কথা জানবার জন্য, সো কেমন অনুভূতি আপনার এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে, আপনার ফিলটা কেমন এখন?
ফিলটা একদমই নতুন, তবে খুব ভালো লাগছে যে সবাইকে আজকে আমার জীবনের কিছু মুহূর্ত শেয়ার করতে পারবো।
থ্যাংক ইউ। ছোট্ট করে আপনার পরিচয়টা জানি, তারপর শুনি আপনার জীবনের কথা।
আমি বৃষ্টি পোদ্দার, এখন আমি সার্ভিস করছি ইম্পেলে, ISSL এ কল সেন্টারে আমি আছি।
ওকে, টোনালিটি বলছে যে আসলেই বৃষ্টির কণ্ঠস্বর, সেটার সাথে খুব চমৎকার ভাবে যায়। বৃষ্টির সাথে কথা বলার আগে বৃষ্টির সেই রিনি চিনি শব্দটা একটু শুনি। আমি আসলে অন্য এক পৃথিবীতে চলে গেছিলাম, একটা পরিস্থিতি তৈরি হোক অ্যাটলিস্ট। এই বৃষ্টি তো রাইট, ডেমনস্ট্রেশন চলছে, বৃষ্টি মনে হয় এখনো পড়া শুরু হয়নি। না না, পড়া শুরু হয়েছে
রাইট,
শব্দ শোনা যাচ্ছে। ওকে বৃষ্টি, শুরু করি আপনার জীবনের কথা। আপনার ছোটবেলা, ছোটবেলা থেকে বেড়ে ওঠা, কে কে ছিল, কে কে আছেন পরিবারে, সবকিছু মিলিয়ে আপনি আপনার মতো করে শুরু করুন।
হ্যাঁ অবশ্যই। আসলে আমি বগুড়ার মেয়ে, বগুড়া আমার বাড়ি, হোম ডিস্ট্রিক্ট, তো এখানেই আমার জন্ম। তো বেড়ে ওঠা সবকিছুই এখানেই, আমার পড়াশোনা থেকে শুরু করে ছোট থেকে বড় পর্যন্ত আমি বগুড়াতেই লাইফ লিড করেছি আর কি। তো আমার বাবা মা ভাই বোন, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমি সবার বড় মেয়ে বাড়ির মধ্যে। সবার মধ্যে থাকতে খুব ভালো লাগতো, কখনো বোরিং হতাম না, মজা করতাম, সবার বড় ছিলাম ভাই বোনদের মধ্যে, সবাই আমাকে বেশ মান্য করত আর কি, এখনো করে।
বৃষ্টি, বগুড়াটা কেমন? বগুড়ার মানুষজন কি খাইতে অনেক পছন্দ করে? ওখানকার রেস্টুরেন্টগুলোর ফুড কেন জানি মনে হয় আমার কাছে অন্যরকম, অনন্য সাধারণ, মানে যার কোনো তুলনায় হয় না। আমি সাত রাস্তার মোড়ের আশপাশে সবগুলো দোকানের কথা বলছি, স্পেশালি আকবরিয়া এশিয়ার চা, ও মাই গুডনেস কি টেস্ট! শুধু কিন্তু দই মিষ্টি না, আমি সবগুলো ফুড সবকিছুই
অন্যরকম,
এবং আমার শুধুই মনে হয়নি যে আকবরিয়া বা এশিয়া, আমার কাছে মনে হয়েছে পুরো এরিয়াটা বাদুতরা থেকে শুরু করে একদম পুরো এলাকাটায়, মানে একদম সব যেখানেই ফুড মানে খাবার এক্সপ্লোর করতে যায় না কেন, অন্যরকম একটা টেস্ট।
সবচেয়ে স্পেশাল হচ্ছে ফুচকার দোকানগুলো, এগুলো আপনি কোনো রেস্টুরেন্টে পাবেন না, কোনো হোটেলে বসে পাবেন না, জাস্ট পথের ধারে বসেই কিন্তু খেতে হবে আপনাকে খেতে চাইলে।
আমার ছোটবেলার দারুণ একটা স্মৃতি আছে, ওই যে মাহমুদ আলী যে এটা আছে মিউজিয়ামটা, অন্ধকারে ভেতর দিয়ে যাওয়া হয়, আমার মানে একদম স্বর্ণালী কিছু স্মৃতির মতো, নবাব প্যালেস অ্যাকচুয়ালি, সেটার মধ্যে অনেক বড় একটি স্মৃতি জায়গা জুড়ে ওই
প্যালেস মিউজিয়ামটার মধ্যে ঢুকলে যেন মনে হয় যে বাস্তব।
তো তার পাশেই কারুপল্লি রাই, আমি কারুপল্লির কথা বলছিলাম, অন্ধকারের ভেতর দিয়ে যাওয়া,
শুক্রবার করে প্রতিদিন যেতেই হবে এরকম একটা ছিল যে বাবা শুক্রবার আসবে, স্কুল বন্ধ থাকবে, কারুপল্লিতে যাবো, এক জিনিস প্রতিদিন দেখছি, তারপরেও অনেক ভালো লাগতো, প্রতিদিন যাবো একই জিনিস বারবার দেখছি, বাট যেতে হবেই।
শুরু থেকে একটু নার্ভাস ছিলেন?
একটু,
নিজের আঙিনায় গেলে সবাই কিন্তু কেমন মানে কি বলবো এক্সাইটেড হয়ে যায়, যেমনি কারুপল্লি
এক্স্যাক্টলি,
এখন বগুড়া কারুপল্লি একদম ফুল, আপনি আপনার পেসে চলে এসেছেন, রিদম ফিরে পেয়েছেন রাইট। ওকে শুনি।
আচ্ছা, তো এরকম যে যে কোনো পথে এখনো যদি যাই মানে কত আপন সবকিছুই, রাস্তাটা এই রাস্তাটা আমি চিনি, ছোটবেলায় এভাবে ঘুরেছি এভাবে গিয়েছি, সবকিছু মিলিয়ে যেন ওই রকম ফিলিংটা কোথাও পাবো না, মানে দেশের যে কোনো প্রান্তেই যাই, বগুড়া তো বগুড়া।
আমি উত্তরবঙ্গের ছেলে, বাট আপনারা থাকেন উত্তরবঙ্গের রাজধানীতে, আমার কাছে তাই মনে হয় বগুড়া সবচাইতে ভাইব্রেন্ট একটা শহর, পুরো উত্তরবঙ্গের মধ্যে আমার কাছে মনে হয়
সাজানো গোছানো,
হ্যাঁ, ভৌগোলিক কানেক্টিভিটির দিক দিয়ে এবং সবকিছু মিলিয়ে
নিট এন্ড ক্লিন সবকিছু, রাস্তাঘাট
এখন এখন অনেক চেঞ্জিং, অ্যাবাউট 6 অর 7 ইয়ার্স ব্যাক পরিস্থিতি এরকম হয়তো ছিল না,
ছিল না,
চেঞ্জিং এখন অনেক বেটার, অনেক বেটার,
হাতের কাছেই আমরা সবকিছু পাই, পায়ে হেঁটেই কিন্তু সবকিছু পেয়ে যাই আমরা, দূরে কোথাও যেতে হচ্ছে না,
হাত বাড়ালে আবার মহাস্থান করে হাত ছানি, মানে সবকিছু মিলিয়ে চমৎকার একটা কম্বিনেশন। আপনাদের শহীদ মিনারটা কিন্তু অনেক সুন্দর,
হ্যাঁ,
ওই আশপাশের এলাকা,
আশপাশের এলাকা প্রতি বছর যে বই মেলা হয় অনেক সুন্দর, যেটা সব জায়গায় হয়তো সবাই পায় না, আমরা যেভাবে পাই, আমরা সবকিছুই অনেক কাছ থেকে পাই, মানে অনেক ফিল করতে পারি সবকিছু, তো যেটা হয়তো আমি জানি না সবাই পায় কিনা, বাট আমার মনে হয় যে আমাদের মতো করে এত কাছে থেকে পাওয়ার সুযোগ হয় না।
কালচারাল অ্যাক্টিভিটিজ এর সাথে কখনো জড়িত ছিলেন কি?
না, এরকম
গান আবৃত্তি বা,
হ্যাঁ, গান করতাম ছোটবেলায়, ছোটবেলায় গান করতাম, পরবর্তীতে এটা আর কন্টিনিউ করা হয়নি।
আপনার টোন কিন্তু ইট সাউন্ডস রিয়েলি গুড, যেটা আপনি বলছিলেন যে কল সেন্টারে জব করেন,
কল সেন্টারে
এবং খুব গুছিয়ে কথা বলেন আপনি, শুনি আপনার পরিবারে বেড়ে ওঠা, তারপর আপনি বলছিলেন।
আমার বাবারা পাঁচ ভাই, তো আমি একমাত্র মেয়ে ছিলাম প্রথম সন্তান হিসেবে বাড়িতে, সবাই অনেক বেশি আদর করত, এখনো করে, তো বড় হই সবার মধ্যে দিই, স্কুলে যখন যাই খুব ভালো লাগতো, অনেক ছোটতে আমাকে স্কুলে ভর্তি করা হয় শখ করে আর কি, তো বাবার সাথেই প্রতিদিন স্কুলে যেতাম, বাসায় আসতাম, কাকারা অনেক বেশি ভালোবাসত, সবার কাছে আবদারও ছিল আমার বেশি, আবদারগুলো পূরণও হতো। তারপর আমি পড়তাম হচ্ছে বগুড়া আলোর মেলা কেজিয়ান হাই স্কুলে, ক্লাস সিক্স পর্যন্ত ওখানে পড়েছি, হাই স্কুলে আমি ইয়াকুবিয়া গার্লস অ্যান্ড হাই স্কুলে পড়েছি, ওখান থেকে আমার এইচএসসি, তারপর এইচএসসি আমি শাহ সুলতান কলেজ থেকে করি। কলেজের জীবনটা ছিল আরো অন্যরকম, মানে স্কুলে আমি চেঞ্জ করি আমার ফ্রেন্ডের জন্য, মানে ফ্রেন্ড চলে গেছে ওখানে আমি আর পড়বো না, আমারও স্কুল চেঞ্জ করতে হবে, এরকম কিছু মিস করতাম ফ্রেন্ডদের, তো সাথে সাথে ওদের সাথে আমিও স্কুল চেঞ্জ করি। তারপর এসএসসি পাশ করার পর ইন্টারমিডিয়েট ভর্তি হয় শাহ সুলতান কলেজে, সরকারি শাহ সুলতান কলেজে, আমার বাসা থেকে বেশ দূর হতো, তখন বগুড়ার পরিস্থিতি এরকম ছিল না, রাস্তাঘাট এত ভালো ছিল না, যেতে অনেক কষ্ট হতো, তারপরও মজা লাগতো, কলেজ জীবন তো ফার্স্ট, প্রতিদিন যেতাম, ক্লাস করতাম, বন্ধুদের সাথে মজা করতাম, ভালো লাগতো এইভাবে আস্তে আস্তে।
বান্ধবীদের কি আপনি মাথায় রাখতেন, মানে মধ্যমণি টাইপ থাকে না কিছু যে জমায় রাখে? আর
মধ্যমণি আমরা আসলে ফ্রেন্ড ছিলাম অনেকেই, তো মাথায় রাখতাম, হ্যাঁ পারতাম, মাঝে মাঝে পারতাম, পারতাম না, এরকম, তো সবাই অ্যাকচুয়ালি আমাকে খুব সহজে আপন করে নিতে পারতো, আমার সাথে গল্প করবে, আমার জীবন সম্পর্কে শুনবে, এরকম ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমি পেয়েছি, এখনো পাই, তো এই জন্য এখানে এসে অনেক ভালো লাগছে যে অ্যাকচুয়ালি এখন আর সেই ছোট্ট একটা গন্ডি না, বিশাল গন্ডির মধ্যে
এক্স্যাক্টলি অনেক মানুষ,
অনেক মানুষ আমাকে শুনছে,
দেশ এবং দেশের বাইরে প্রায় 40 থেকে 45 লক্ষ লিসেনার, একটা কমিউনিটি যারা শুনছে দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাকে আপন করে নেওয়ার পিছনে একটি একটা কারণ হতে পারে, ইমা আরো ডিটেলস এ বর্ণনা দিস, কারণ যারা ফেসবুকে আছে তারা অলরেডি দেখেছে বৃষ্টিকে, বাট যারা ফেসবুকে নাই তাদেরকে একটা অবয়বের বর্ণনা দিয়ে রাখি যারা কানেক্ট করতে সহজ হয়, ওর মধ্যে পাশের বাড়ি মিষ্টি মেয়ে টাইপ একটা অ্যাটিটিউড আছে, রাইট, তার টোনালিটি, তার ওভারঅল গেটআপে, ওভারঅল তুই একটা বর্ণনা দিয়ে দে মা, যাতে করে আমার লিসনার্সদের বুঝতে সুবিধা হয়।
গোলগাল, মানে গোল মিষ্টির মতো রসগোল্লা টাইপের, আর ভয়েস শুনে তো আরো বেশি ভালো লাগছে, ঠিক, অনেক বেশি মিষ্টি, দেখতে ফর্সা, হাইট ভালোই, চুলগুলোও সুন্দর, আর বাকিটা গুরু বলে দিবে।
না, ফর্সা ফর্সা বলতে যেভাবে দুই নোকতা টান দিলি, তোর মধ্যে কোনো কমপ্লেক্সিটি কাজ করছে নাকি?
না না না, আসলে সে যখন ঢুকলো আমি জাস্ট একটু আর কি দেখতে পেরেছি, ছবিতে আসলে অনেক সময় হয় না যে একটু কালো হলো মনে হয় যে অনেক ফর্সা,
দিস ইজ বেটার দ্যান পিকচার, রাইট, ছবিতে হয়তো সেভাবে আসেনি আসলে। এনিওয়ে, এই হচ্ছে সবকিছু মিলিয়ে আজকের আমন্ত্রিত অতিথি বৃষ্টি পোদ্দার, ঠিক বলেছি আমি, চলে যাচ্ছি আবার তার গল্পে।
আচ্ছা, তারপর কলেজে যখন আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, ওই সময় ইচ্ছা ছিল যে ভার্সিটিতে পড়বো, বাহিরে কোথাও আসবো, রাজশাহী ভার্সিটি, লাইক দ্যাট, ঢাকা ভার্সিটি, বাট বাসা থেকে সাপোর্ট পাইনি, যে বাসার প্রথম মেয়ে ছিলাম, কাকারা সাপোর্ট করেনি, দেখা গেছে যে বাবা সাপোর্ট করতো, আমার বাবা সবকিছুতেই আমাকে খুব বেশি সাপোর্ট করতো সবসময়, যে তোমার যা খুশি করো আমি আছি। সবাই তো করবে না, জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, সবার সবকিছু মেনেই তো চলতে হয়। তো দেখা যায় যে মা বলতো না, সবাই দেখা যায় যে আশেপাশে থেকে গ্রাম থেকে এসে আজিজুল হকে পড়ছে, তুমি কেন যাবা বা তোর কেন যেতে হবে, এরকম এখানেই পড়, ভালো রেজাল্ট সব জায়গা থেকে করলেই ভালো হয়। তারপর এরকম সুযোগ হয়নি আসলে বাইরে কোথাও যাওয়ার, নিজের মধ্যেই থেকে গেল আশাটা। তারপরে আজিজুলে ভর্তি হলাম, ওখানে অনার্সটা কমপ্লিট করি, পলিটিক্যাল সায়েন্সের উপর পড়াশোনা করি। তো আমাদের যেটা হচ্ছে যে 4 বছরের কোর্স কমপ্লিট করতে লাগলো 7 বছর, এটা জীবনের আমার সবচেয়ে আসলে খুব এখনো ফিল করতে কষ্ট লাগে যে অনেকটা বছর গ্যাপ পড়ে গেছে। তারপরেও ওখান থেকেই আবার মানে মজা লাগতো কলেজে, আমাদের কলেজটা আমার অনেক ভাল লাগে, কলেজের পরিবেশ কোনো বাউন্ডারি নাই, খোলামেলা একদম, এখনো কোনো বাউন্ডারি নাই আমাদের কলেজে, জাস্ট রাস্তার পাশ দিয়ে যাবেন আপনি কলেজ পুরোটা দেখতে পাচ্ছেন, স্টুডেন্টদের দেখতে পারবেন, ফ্যাকাল্টিতে টিচারদের দেখতে পাবেন, সবাইকে রাস্তা দিয়ে যাচ্ছেন দেখতে পাবেন, কোনো বাউন্ডারি নাই, এর জন্য ভালো লাগতো। আমাদের শহীদ মিনারটা যেটা আপনি বলেছেন যে খোকন পার্কের যে শহীদ মিনারটা, ওর চেয়েও আমাদের কিন্তু আজিজুলের শহীদ মিনারটা একটু অন্যরকম, মানে বেশ ভালো,
ছাত্রছাত্রী মানে অনেক, তাই না?
হ্যাঁ অনেক
অনেক ছাত্র
এখানে। অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের যে আশেপাশে থেকে মানে আমাদের বগুড়ার মেইন বগুড়ার
আশপাশে যতগুলো টেরিটরি আছে সবাই তো ওখানেই পড়তে আসে,
মানে এখন তো প্রায় আজিজুলে চান্স পাওয়াটা দেখা যাচ্ছে যে ভার্সিটির টাইপ হয়ে গেছে, যেখানেও আর কি আমরা যেমন পরীক্ষা দিয়েছি, আমাদের সময় এরকম ছিল যে সাবজেক্ট গুলো দেখা যায় যার যার ইচ্ছে মতো পেতাম না, এটাও ডিপেন্ড করতো আসলে রেজাল্টের উপর, এক্সামের উপর সবকিছু। তো আমার সাবজেক্ট, আমার প্রথমে আমি ভর্তি হয়েছিলাম ইকোনমিক্সে, তো ওখানে আর পড়া হয়নি, পরে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন আমি পলিটিক্যাল সায়েন্স থেকে পড়েছি। পড়তে ভালোই লাগতো, স্যার অনেক সাপোর্ট করতো, আমাদের স্যার ছিলেন মাসুদ ইকবাল স্যার, উনি অনেক সাপোর্ট করতেন, উনি অ্যাকচুয়ালি আমাদের বলা যায় যে গড আমাদের কলেজের, মানে আমাদের ডিপার্টমেন্টের, উনাকে ছাড়া সম্ভব না, মানে সব স্যার বাদ যাক সমস্যা নেই, বাট উনাকে থাকতেই হবে, ওনাকে ছাড়া আমরা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমরা কিছু বুঝি না এক কথায় আর কি। তো মাঝে মাঝে এখানে আসার পর, ঢাকায় আসার পর স্যারকে অনেক মিস করি, মাঝে মাঝে কথা হয় ফোনে, সেই দিনগুলোর কথা মনে পড়ে কলেজ জীবনে। তো স্যারের কথাগুলো শুনেই আর কি দেখা যায় যে স্যার যেভাবে বলতো এই কথাগুলো যখন শুনতাম তখন স্পৃহা জাগতো মনে, যে আগাবো কি করে সামনের দিকে, আগাতেই হবে, পারতেই হবে, এরকম একটা বিষয় ছিল।
ওকে, আমরা শুনছি বৃষ্টির কাছে বৃষ্টির ভালো লাগার গল্প, মাঝে মাঝে কিন্তু অবশ্যই ভালো লাগা টাইপ কিছু টেক্সট নিয়ে ফিরে আসবো আমরা, রাইট? এবং অলরেডি আমরা সেটা শর্টিং করা শুরু করেছি, জরুরি না যে বিভিন্ন রকমের ছন্দে ভরা গদ্য বা পদ্য লিখতে হবে, বরং এটাও 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 সম্ভব হতে পারে যে খুব স্বল্প পরিসরে লিখলেন অথবা আপনি প্রোগ্রাম রিলেটেড কিছু ইনফরমেশন দিলেন, সবগুলোই কিন্তু আমরা কাভার করব। এবং সেই সাথে যারা টেক্সট করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ দিস ইজ সামথিং যে আমাদের কাছে এটা মিররের মতো যে আপনারা লাইক দিচ্ছেন, কমেন্টস করছেন, www.facebook.com/thakafm90.4। বৃষ্টির কথা শুনে যেমন ভালো লাগছে, যেমন উচ্ছ্বসিত হচ্ছে, কষ্ট পেলাম একটা টেক্সট পড়ে। সেতু নামের একজন, সে লিখেছে যে আমি দুরারোগ্যিক ব্যাধিতে আক্রান্ত, আমার জন্য দোয়া করবেন। মা, তোমার জন্য অনেক অনেক দোয়া করি, অনেক ভালোবাসা তোমার জন্য, তুমি ভালো হও, তুমি সুস্থ হও, স্রষ্টার কাছে এতগুলো মানুষকে সাথে নিয়ে দোয়া করে রীতিমতো তোমাকে আমি চেয়ে নিচ্ছি মা, যে সবকিছু অবশ্যই ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাব, সেই প্রার্থনা আমি করি। তা সেতুর জন্য সবাই মিলে আমরা দোয়া করি, যাতে করে খুব তাড়াতাড়ি সে সমস্ত তার কষ্ট, রোগ, শোক সবকিছু থেকে সে পরিত্রাণ পায়। আমরা চলে যাচ্ছি আবার মূল অনুষ্ঠানে, বাট কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো আমাদের কালেকটিভ কিছু টেক্সট নিয়ে, রাইট মা?
ইয়েস।
ওকে বৃষ্টি।
আচ্ছা, আমি বলছিলাম আমার কলেজ লাইফের কথা, তো এর মধ্যেই আমার পার্সোনাল লাইফও আছে, যেটা আসলে ভাবতে গেলে অনেক ভালো লাগে।
তাও ভালো, কলেজ লাইফ সামগ্রিক না, কলেজ লাইফটা তো পার্সোনাল, রাইট? পার্সোনাল চাইতে আরো পার্সোনাল। আচ্ছা, সেইবা ঠিক আছে।
নিজের লাইফ আর কি, দেখা যাচ্ছে যে কলেজে তো কিছু বাইন্ডিংস থাকে, যেখানে আমার পার্সোনাল লাইফে যেটা বাইন্ডিংস থাকবে না, এরকম কিছু আর কি বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি, পরীক্ষা দিলাম আর কি, তখন তো তখন থেকেই ফোন ইউজ করি। ভালো লাগতো সবার সাথে কথা বলতে, ইচ্ছেও করতো নতুন নতুন সবার সাথে কথা বলতে। তো দেখা যায় সবকিছু মিলিয়ে ইচ্ছে করতো যে ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে তো জাস্ট কি করব, এরকম মনে হতো। কোথাও আমার খুব বেশি বেড়াতে ভালো লাগতো না, ভালো লাগতো কিন্তু কোথাও যে খুব বেশি মন টেকাতে পারতাম না, একদিন দুই দিন এরকম, কোথাও যাবো চলে আসবো এরকম। তো এইরকম করেই আমি হঠাৎ একটা নাম্বার পেয়ে যাই। আমি যখন ইন্টারমিডিয়েট, হ্যাঁ, পরীক্ষা দিই, রেজাল্ট হয়নি, ওই সময় আমার ফুপাতো বোন বেড়াতে আসে আমাদের বাসায়। তো ফোনে একটা নাম্বার ছিল সেভ করা, ঢাকা দিয়ে, জাস্ট ঢাকা, নাম টাম কিছু ছিল না। তো ছোটবেলা থেকেই রাজধানী ঢাকা,
দেখছস কত দিকে কত রকম অ্যাডভান্টেজ। এটা ছাগল লাইনা যদি হতো, গলা চিপা যদি হতো, ধামুর হাড় যদি হতো,
মানে ঢাকা মানে অন্যরকম।
হ্যাঁ,
বাট নামগুলো যদি এরকম হতো যেগুলো আমি বললাম, ধামুর হাড়, ছাগল লাইনা, গলা চিপা, আগ্রহ কি কাজ করতো? নি
একদমই না, মনে হয় না,
না মনে হয় কাজ করতো না। আর আজব না এরকম কিছু যে মোবাইলে সেভ করা ঢাকা, আর কিছু না, ঢাকা কে বা কি, আগ্রহ হলো যে কি ঢাকা, কি ঢাকা, কিছু না ঢাকা, ও ঢাকাতে একটা মিস কল দিই তো দেখি কি হয়। দিলাম, সাথে সাথে কল ব্যাক আসলো,
ঢাকা বলে কথা, টাকার অভাব নাই ঢাকায়, তো টাকা হবে
ঢাকায়, কল ব্যাক তো হবে।
কল ব্যাকটা ছিল এরকম, কেন মিস কল দিলেন, এক মিনিট ফোন করে বলতে পারতেন না যে কল কল ব্যাক করেন, তাহলে তো করতাম, এটা কোন ধরনের স্বভাব মিস কল দেন। আমি তো পুরা ঠক, আচ্ছা সরি, আমি একদম জাস্ট সরি, ভুল হয়ে গেছে, আর কখনো মিস কল দিব না বলে ফোনটা রেখে দিছি। ঘন্টা দুয়েক পর আবারও কেন জানি মনে হলো, দিই আর একটু মিস কল, এত রাগ হচ্ছে আর একটু রাগাই দিই। কণ্ঠটা ছিল অনেক সুন্দর, খুব ভালো লাগলো আমার। আসলে ইন্টারমিডিয়েট এইজ তো, ওই সময় আসলে হয়তো বা সবকিছুই ভালো লাগে, তাই না?
সেই কারণে এমনি সেরকম ভালো ছিল না কণ্ঠ, রাইট?
অবশ্যই ভালো ছিল,
দেখছো নি কেমনে কাজ করে আবার। আচ্ছা, তারপর?
আচ্ছা, তো আবার দিলাম, আবার একই উত্তর, কেন আপনার অভ্যাসটা কেন এরকম, কেন মিস কল দেন বলেন আমাকে, যতক্ষণ ইচ্ছা কথা বলবো, বাট ফোন দিয়ে এক মিনিট তো বলতে পারেন, বা একটা টেক্সট করেন যে কল ব্যাক, জাস্ট লাইক দ্যাট। তো এইভাবেই একজনের সাথে অপরিচিত, দেখিনি, চিনি না, জানি না, জাস্ট ঢাকা, ঢাকার সাথে কথা বলা আমার শুরু হয়ে গেল। কথা বলতাম, ভালো লাগতো, মনে মনে একটা ছবি আঁকালাম, হয়তো খুব সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম।
ছবি কেমন ছিল, বর্ণনা শুনি।
খুব সুন্দর, যেহেতু ভয়েসটা অনেক ভালো,
সুন্দরের প্রকৃতি কেমন হয় আমার জানা নাই।
আচ্ছা,
ও সুন্দরের সুরি ফর্সা দিয়ে, এরকম কেন মেয়েরা, তোর ডিকশনারিতে কি রে সুন্দর মানে কি, ফর্সা?
মনটা সুন্দর মানে ফর্সা না, মানে একটু শ্যামলা হোক কোনো সমস্যা নাই, কিন্তু যেন ভালো হয়,
ভালো হয়,
একটু সাজ লাগলেই বলি যে একটু সাজ, মানে গোধূলিটা পার হয়ে যে লগ্নটা আসে, রাতও বলিনি, একটু সাজ লাগলে যারা প্রকৃতির সাথে মিশে যায়, মানে আমাদের কথা বলতেছি, এদের কি সৌন্দর্যের আশপাশে থাকার কোন চান্সই নাই? এখন তোরা যদি শুরুই করিস সৌন্দর্য ফর্সা দিয়ে, বাংলাদেশের কন্টেক্সটে অনেক হাইট, হাইটটা ভালো হতে হবে
আমার জন্য আর কি, হতে হবে এরকম চিন্তা করতে,
আর কিছু,
হ্যাঁ সবকিছু ভালো হতে হবে যাতে বাবা মার সামনে দাঁড় করাতে পারি। এত কিছু তো তখন ভাবতাম না,
বাট পিকচারটা এরকম ছিল,
পিকচারটা এরকম ছিল যে হতে হবেই,
লিখলিখে পাতলা গঠনের নাকি মোটা সোটা টাইপের?
না না,
ঠিকঠাক
ঠিকঠাক
ঠিকঠাক, মানে সবকিছু ঠিকঠাক হতে হবে। আমি তো ভাই সালমানের পিকচার এঁকে ফেলেছি এর মধ্যে।
না, যখন আমরা কিছু চিন্তা করি বা স্বপ্ন দেখি তখন তো ঠিকঠাকই দেখবো,
মানে স্বপ্ন দেখতে তো কোনো
সমস্যা নেই, এরকম
দেখি ইচ্ছা মতো।
ওকে, তারপর
তো তারপর কথা এরকম হতে থাকলো, বলছি কথা বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে হলো কি, পরিচয় পেলাম যে সে কি, পরিচিত কেউ ছিল না, আত্মীয় রিলেটিভ কেউ ছিল না, জাস্ট ফ্যামিলিগত একটা কন্ট্যাক্টের মাধ্যমে। ওনার নাম্বারটা আমার ফুফাতো বোনের কথা বলেছিলাম, ওর মোবাইল থেকে কিন্তু কথা হতো, আমার নাম্বারটা দিতাম না, দিব না এরকম একটা। আমার ফুফাতো বোন এর মধ্যে 10-12 দিন পর আবার চলেও গেল, যেটা আপনি বলছেন গুরু আর কি, যে
আমার তো টেনশন ওইখানে না, তারপর কি হবে? আমি চাচ্ছি যে গল্পটা।
ও আচ্ছা, তো চলে গেল, ওকে আমি নিষেধ করে দিয়েছিলাম, আমার নাম বৃষ্টি আর ওর নাম বর্ষা। তো বর্ষা প্লিজ আমার ফোন আসতে পারে, হয়তো ফোন করতে পারে, বলিস না আমার নাম্বারটা প্লিজ। আচ্ছা, ও বলছে ঠিক আছে। আর ওর সাথে আমার, হ্যাঁ ওর সাথে আমার সম্পর্কটা ছিল একদম, মানে ও আমি যেন এক,
বৃষ্টি বর্ষা এক,
হ্যাঁ এরকমই। মানে ও আচ্ছা কেন, কি জন্য, কেন বলবো না, বললে কি হবে, বিভিন্ন রকম ছটফটে মেয়ে। আমি বলছি না বলিস না, থাক, ফোন করলে কি বলবো, ওর প্রশ্নটা এরকম, বলবি যে আমি চলে এসেছি আর ওর নাম্বার আমার জানা নেই বা ওর ফোন ব্যবহার করে না, এরকম কিছু বলে দিস। ও বাসা যাওয়ার পরে নাকি ফোন আসছে, ও কি করছে দুষ্টু মেয়ে, ফোন নাম্বারটা আমার দিয়ে দিছে, আমাকে ফোন করে বলছে।
তখন কি পার্সোনাল নাম্বার ছিল?
হ্যাঁ হ্যাঁ পার্সোনাল নাম্বার তো ছিলই, আর দিব না দুষ্টুমি আর কি। তো ও নাম্বার দিয়ে দিছে, পরে হঠাৎ করেই আমার নাম্বারে ফোন আসলো। আর এর মধ্যে আমি ওর ফোন থেকে কিন্তু আমার ফোনে ওই ঢাকা দিয়ে আবার সেভ করে ফেলেছি, দেখে দিয়েছি যদি কখনো ইচ্ছে করে, হতেই তো পারে। তখন ফোন আসলো, কথা বললাম, জাস্ট আপনি কেমন আছেন, কি করছেন, ভালো আছি, আপনি কি করছেন, জাস্ট অ্যাজ ইউজুয়াল কথা। এবং কথা বলতে বলতে হঠাৎ একদিন আমাদের সামান্য একটা বিষয় নিয়ে খুব রাগারাগি হলো, মানে ও অ্যাকচুয়ালি আমার সাথে আর কথা বলবেই না।
কি বিষয়? কি
বিষয়টা ছিল যে ওর ফ্যামিলির কারোর সাথে মেবি আমার কথা হতো, ওটাও পছন্দ করতো না, তারপরে আমি কথা বলতাম। তো এই জন্য দেখা যায় যে ও, না আমি আর আপনার সাথে কথা বলবো না, প্লিজ আমাকে ফোন দিবেন না, হঠাৎ। ও কেমন লাগে একজনের সাথে কথা বলতে বলতে, হয় কি অভ্যাস হয়ে যায় তাই না?
বেশি ঘোর প্যাচ বোঝা নেই টাইপের বলে কি মানুষজন আপনাকে?
সবাই বলে,
সবাই বলে,
মানে যারা একটু ক্লোজ হয়ে যায় এরা বলে যে ওর সাথে একটু গল্প করলে ও মনে হয় সব কথাই বলে দিবে এরকম। তো তখন ওই যে হঠাৎ করে বললাম না, যে হঠাৎ করে রাগারাগি, খুব কষ্ট লাগতো যে কথা বলবে না, আবার চিত হতো সে না বললে নাই। আর ফোনে একটা কথাই বলতো যে আর কখনো ফোন দিবেন না। পরে অনেকবার ট্রাই করেছিলাম, একটা ও আমার ফোনটা রিসিভ করতো না, মানে ঢাকা আমার ফোনটা রিসিভ করতো না আর কি। তারপর জিদ চাপলো মনে, না করলে না হবে, তাতে কি হয়েছে, ফোন দিবই না। এইভাবে না একটা বছর আর ফোন দেইনি, ঠিক একটা বছর।
কার সাথে?
ওই যে ঢাকা, ওই নাম্বারে কখনো ট্রাই
করিনি। এট লিস্ট নামটা বলেন, কারণ যতবার ঢাকা বলছেন আমি 1.5-2 কোটি মানুষের আমি একটা প্যাকেট দেখতে পাচ্ছি সামনে।
আপনার নামটা তখনই বলবো যখন নামটা আসবে।
আচ্ছা আচ্ছা প্লিজ।
আচ্ছা তো আচ্ছা, ফোন দিলাম না, দিব না, কি হবে ফোন না দিলে? আমিও একটু মনে মনে রাগ করি, করলাম, জিদ হলো, আসলে রাগ না, জিদ হয় না যে দিব না, ফোন দিলাম না। এভাবে একটা বছর কই থেকে আমি ওই যে অ্যাডমিশন নিলাম, ভর্তি হলাম, এগুলো এগুলো করে সময়টা কেটে গেছে কি করে আসলে বুঝতে পারিনি। মাঝে মাঝে মিস করতাম, হঠাৎ হঠাৎ মনে হতো, এমন না যে মনে পড়তো না একদমই, যে আর কখনো তো এইভাবে কারোর সাথে কথা বলা হয়নি, তো দেখা যায় যে মিস করতাম। হঠাৎ একদিন আমার ফোনে ওই এক বছরের মধ্যে আর কি ফোন আসলো। ফোনটা এমন ছিল যে বৃষ্টি বলছেন,
মানে কি এক বছর পর
না এক বছরের মাঝে
মাঝে
একটা ফোন আসলো, অপরিচিত একটা কণ্ঠ, চিনি না, নাম্বারটাও অপরিচিত। বৃষ্টি বলছেন, হ্যাঁ, আপনি কি বিয়ে হয়ে গেছে?
বলেন কি,
অবাক না?
অবাক তো হচ্ছে,
এই ধরনের প্রশ্ন কে আপনি, আপনি কি চেনেন এই নামে কাউকে? ওই যে ঢাকা, হ্যাঁ চিনি, আমি ওর মামা বলছি। কোন মামা? বিশ্বজিৎ মামা। আচ্ছা, না বিয়ে হয়? কেন এই ধরনের প্রশ্ন করলেন কেন? না, আমাদের হয় কি হিন্দু পরিবারে যে মেয়েরা ইন্টারমিডিয়েট পাস করে বিয়ে টিয়ে দিয়ে দেয়, এর জন্য চিন্তা করলাম বিয়ে হয়েছে কিনা। আমি চিনি না, হয়নি। আর ওর কথা আপনি আমাকে বলছেন কেন, কেন ফোন করছেন, ওর হয়ে কেন আপনি ফোন করলেন? বলে আমি ফোনটা রেখে দিছি। তারপরে কিন্তু কতদিন গেছে, মানে এই এক বছরের মধ্যে কবে যে কত কতদিনের মধ্যে ফোন আসছে, এটা আমার মানে সঠিকভাবে মনে নেই আর কি। তারপরে হঠাৎ আমি অনার্সে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর হঠাৎ একদিন
ফোনটা হঠাৎ আসলো। বাট অনার্সে তো নিয়মতান্ত্রিকভাবে ভর্তি হয়েছে।
হ্যাঁ অবশ্যই।
আচ্ছা,
তো যখন আমি তখন আমার কাছে বাংলা লিংক একটা সিম ছিল জাস্ট, আর এর আগে তো আমি সব নাম্বার টাম্বার ঢাকা টুকা সব একদম ডিলিট করে দিছি, দরকার নেই আর কখনো কন্ট্যাক্ট করব না, কি হবে একজনের সাথে কন্ট্যাক্ট না করলে। পরে দেখা গেছে যে আমার বাংলা লিংক সিমটা হঠাৎ একদিন আমার মোবাইলে উঠালাম
বিনা পয়সায়। কত কোম্পানির অ্যাড হয় দেয় বাংলা লিংকের, অ্যাড দুইবার হলো জি। তারপর
তো উঠে দেখলাম যে লিখা আছে ওখানে জাস্ট 1 2 3 4, মানে যাকে ফোন দিতাম ওর বেশ কয়েকটা নাম্বার ছিল,
বেশ কয়েকটা,
হ্যাঁ চারটা, তিনটা চারটা নাম্বার ছিল।
আচ্ছা,
মানে ঢাকা 1 ঢাকা 2
এরকমই কিছু একটা। পরে জাস্ট ওই সময় আবার ওই যে আমার অভ্যাস মিস কল, জাস্ট মিস কল, আমি দেখতে চাচ্ছিলাম যে ফোনটা অন না অফ, মানে নাম্বারটা অন না অফ, জাস্ট দেখতেই দেখলাম যে নাম্বারটা অন, ওই যে আবার সেই কল ব্যাক।
আবার কি একই ডায়লগ, এক মিনিট কি বলা যায় না?
ওই সময় ডায়লগটা ছিল না।
আচ্ছা,
আমি বলছিলাম আমাকে চিনছেন, ও বলছে না চিনতে পারছি না। ওটা ছিল ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, সালটা পরে বলবো ঠিক আছে
প্লিজ।
তো আমার মনে আছে ডেটগুলো। পরে বললো আমি যে চিনতে পারছেন, না চিনতে পারছি না, ভাবটা এরকম চিনতে পারছে না, কিন্তু চিনছে কিন্তু, চিনবে না?
হ্যাঁ সেই তো,
সেটাই তো, কণ্ঠ তো একবার শুনলেই চেনা যায়। ওকে না চিনতে পারছি না, কেমন আছেন, আপনার পড়াশোনা কেমন চলছে? এক্চুয়ালি ও ঢাকাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিল। বলছে চলছে ভালো। আচ্ছা আমাকে চিনছেন? না, আবারও না। আবার বলছি চিনতে পারছেন না, আমার কণ্ঠ চিনতে পারছেন না? বলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আর কথা বলে কি হবে, রেখে দিই। বলে রেখে দিছি। আবার ফোন আসছে, আপনি বললেন না কি ফোনটা রেখে দিলেন যে, চিনতেই পারছেন না কি বলবো, আপনি কি বৃষ্টি বলছেন? আচ্ছা হ্যাঁ চিনছেন না নাকি, তাহলে চিনলেন কি করে? মনে হলো, আপনার কণ্ঠটা শুনে মনে হলো, আনসারটা এরকম ছিল যে মনে হলো আর কি, বৃষ্টি আপনার সাথে আমার অনেক কথা আছে, আমি এখন ড্রাইভ করছি, প্লিজ আপনি ফোনটা বন্ধ করবেন না, সিমটা বন্ধ করবেন না, খুব এক্সাইটেড। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বন্ধ করবো না, আমি কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো, তারপর আপনাকে ফোন করবো।
গাড়ি ড্রাইভ করছে পুরো ঢাকা শহর, বৃষ্টি ফোনের অপর প্রান্তে, এক্সট্রিম রোমান্টিক কিছু মুহূর্ত। সেই সময় আমার বন্ধুরাও কিন্তু থেমে নাই, ভালোবাসার একেবারে টয়টুম্বুর মার্কার টেক্সট আমার কাছে আসছে। বশির আহমেদ রনি লিখেছেন, তুমি আসবে বলে আমি চেয়ে থাকি, তোমায় পাবো বলে আমি বেঁচে আছি, তোমায় তুমি কাছে টেনে নিবে বলে আমি আশা রাখি, কিন্তু সত্যি বলতে কি তুমি সব কিছুই করবে না, জেনেও আজও তোমায় ভালোবাসি। কি কষ্ট মাখা টেক্সট। মোহাম্মদ মিলন সরকার লিখেছেন, আমি তোমার হয়ে থাকব যুগ যুগ ধরে, থাকবো তোমার হাজারো কষ্টের ভিড়ে, হারাব না কোনো সুখের পাল্লায় পড়ে, যদি তুমি রাখো আমায় তোমার নিজের মতো করে। আই লাভ ইউ সাবিনা। মোহাম্মদ আরিফিন রুমি লিখেছে যে, পৃথিবীটা তোমারই থাক, পারলে একটু নীল দিও, আকাশটা তোমারই থাক, পারলে একটু তারা দিও, মেঘটা তোমারই থাক, শুধু একটু ভিজতে দিও, মনটা তোমারই থাক, পারলে একটু জায়গা দিও। সুপারব, আউটস্ট্যান্ডিং, আউট অফ দ্য ওয়ার্ল্ড, কি চমৎকার কথা। কে এম আরিফিন রুমি, পৃথিবীটা তোমারই থাক, পারলে একটু নীল দিও, আকাশটা তোমারই থাক, পারলে একটু তারা দিও, মেঘটা তোমারই থাক, শুধু একটু ভিজতে দিও, মনটা তোমারই থাক, পারলে একটু জায়গা দিও। তারপর টেক্সটি আশিক আশিক এলাহি, সে লিখেছে যে, তুমি হাসলে ফুল ফুটে, তুমি কাঁদলে বৃষ্টি ঝরে, তুমি নীরব থাকলে রাত নামে, তুমি কথা বললে পাখি ডাকে, তুমি এসএমএস পড়লে আমার খুব ভালো লাগে, আর তুমি আমার দিকে তাকালে আমার মনে কি এক অনন্য সাধারণ ভালো লাগার সৃষ্টি হয়, যে ভালোবাসার কোন পরিসীমা নাই, যে ভালো লাগার কোনো সমাপ্তি নাই, যে ভালো লাগা শুধুই ভালোবাসা শেখায়, আর সে ভালোবাসা আমার জীবনের সাত রঙে রঙিন হয়ে দক্ষিণা বাতাসের সাথে মিশে যায়, যে ভালোবাসা আমাকে আমার করে চলতে শেখায়, যার কোনো শব্দ নেই। এটা সে ডেডিকেট করেছে গুরু এহতেশামকে, ধন্য হয়েছি তোমার এরকম ভালোবাসা মাখা কথাবার্তায়। ওকে, নেক্সট। সূর্য গেল মেঘের বাড়ি, ডুবে গেছে বেলা, একটি একটু খবর নিলে না বন্ধু, আমায় ভুলে গেলা, আকাশের এই নিরাবতায় কোনো জুড়ি নেই, আমি কিন্তু সত্যি বন্ধু তোমায় ভুলি নাই। আই লাভ ইউ এফ এম গুরু, থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, মোহাম্মদ মোনায়েম খান, মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ, ভালোবেসে যেতাম শুধু হাত রেখে হাত, শুধু যদি হৃদয় হতো সুখ, যদি হৃদয় হতো তুমি হতে হাসি, হৃদয়ের খুলে বলতাম আমি তোমায় ভালোবাসি। বেশি কিছু না, রাজু আহমেদ লিখেছে, বেশি কিছু না, শুধু আমার মধ্যরাতের অকারণ কান্নার কারণ হয়ে, চমৎকার কথার গভীরতা কি। রাজু আহমেদ লিখেছে যে, বেশি কিছু না, শুধু আমায় মধ্যরাতের অকারণ কান্নার কারণ হয়ে, টলমল করতে থাকা দুই ফোঁটা অশ্রু জল হয়ে আমার চোখের কোণে চুপটি করে বেশ বসে থেকো, তারপর তোমাকে পেয়ে যাওয়ার সবটুকু আনন্দ আর আমাকে হারিয়ে ফেলার সবটুকু ভয় ওই অশ্রু ফোঁটায় জমা রেখে নিঃশব্দে গাল ছুঁয়ে নেমে যেও, বাধা দেব না, একদম বাধা দেব না। ও এতো কলিজাটা ছিঁড়ে দেয় প্লেটায় করে হাজির করছে রাজু আহমেদ। বেশি কিছু না, শুধু আমার মধ্যরাতের অকারণ কান্নার কারণ হয়ে, টলমল করতে থাকা দুই ফোঁটা অশ্রু জল হয়ে আমার চোখের কোণে চুপটি করে বসে থেকো, তোমায় তারপর তোমাকে পেয়ে যাওয়ার সবটুকু আনন্দ আর তোমাকে হারিয়ে ফেলার সবটুকু ভয় ওই অশ্রু ফোঁটায় জমা রেখে নিঃশব্দে গাল ছুঁয়ে নেমে যেও, বাধা দেব না, একদম বাধা দেব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ ধরনের টেক্সট আসতে থাকুক, মাঝে মাঝে আমি তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুরা। এখন আপাতত ফিরে যাচ্ছি আবার বৃষ্টি পদ্মারের কাছে, ভুলিনি, বৃষ্টি শুনতে চাচ্ছিল তার ভালোবাসার মানুষের কাছ থেকে এক্সাইটেড কিছু কথা, যেটা বলছিল সে যে, ড্রাইভ করে যাচ্ছি বাড়িতে পৌঁছে ফোন দিব, সিমটা কিন্তু বন্ধ করো না, তাই? ওকে,
আমি কি আর সিমটা বন্ধ করব এই সময়? না, অবশ্যই না।
এমা কি করতি এরকম পরিস্থিতিতে পড়লে?
না, একটু করে রাখতাম, পরে
সিমটাকে কোন করে পাঁচটা মোবাইল ওপেন রাখি, কোনোভাবেই যেন ফ্রিকোয়েন্সি না ডিসকানেক্ট না হয়। তারপর
বন্ধ করব কেন, কথা বলার ইচ্ছা তো আমার ছিল বেশি, তো ১২টার পার হয়ে যায়, ফোন তো আসে না, আমি ভাবছি যে কত দূর থেকে বাড়ি যাচ্ছে।
খবরও ছিল,
পরে ফোন আসলো যে এতদিন পরে ফোন করছেন, এতদিনে কি আপনার একদিন আমার কথা মনে পড়েনি? হ্যাঁ পড়ছে, আপনাকে তো ফোন দিয়েছি, আপনি তো রিসিভ করেন না, এইভাবে বললাম আর কি, যে রিসিভ করেন না তাহলে কেন ফোন দিব, কালকে আমার বার্থডে গেল, কালকে তো ফোন দিতে পারতেন, ইচ্ছা করে দিন। অ্যাকচুয়ালি তো আমি ভুলে গেছিলাম যে কবে বার্থডে, আমি তখন বললাম যে ইচ্ছা করে দিইনি, আপনি যদি ফোনটা না ধরেন তখন রাতটারও বেশি হবে না, আপনার বার্থডের দিন ফোন দিলাম, ফোন ধরলেন না। এভাবে টুকটাক কথা হলো আর কি, রাত অনেক হয়ে গেছে, বেশিক্ষণ কথা বলিনি। তারপরে কথা বলা কিন্তু আমাদের সেই সময় থেকেই শুরু, নেক্সট টাইম যে এক বছর পর অর্থাৎ সেকেন্ড টাইম, এক বছর পর যখন আমরা কথা বললাম, এক বছর কথা বলা বাদ দিয়ে কথা বললাম, তখন আর প্রতিদিনই ফোন হতো যে আমি ওকে একটা ফোন দিলাম বা ও আমাকে একটা ফোন দিত, কেমন আছেন, কি করছেন, খাওয়া দাওয়া, মানে অ্যাজ ইউজুয়াল, যেগুলো কথা আসলে কথা না পেলে আমরা বলে থাকি যে খাওয়া দাওয়া করেছেন কিনা, ঘুম থেকে কখন উঠেছেন, এরকম করে শুরু হলো। তো বেশি দিন এই কথাগুলো বেশি দিন ছিল না, ওই যে বললাম 6 ফেব্রুয়ারি ফোন দিলাম, তোর বার্থডেটা তো 5 ফেব্রুয়ারি, তো হ্যাঁ 19 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই অ্যাজ ইউজুয়াল কথা, জাস্ট কয়েকদিন না, অল্প কয়েকদিন না,
হ্যাঁ কত থেকে শুরু করবো,
6 থেকে 14 দিন কিন্তু আমরা বেশ অনেক কথা বললাম, আমি কি করছি, ও কি করছে, মানে জাস্ট লাইফ সম্পর্কে বেশ অনেক কিছু জেনে গেলাম দুজন দুজন। তো ওই সময় কিন্তু ওরকম ছিল না যে এক বছর আগে ফোন ধরেনি, রাগারাগি চলছে, তার কারণে এক বছর কথা হয়নি, এগুলো আমরা
বৃষ্টি আপনি থেকে তুমিতে আসা হলো না এতদিনে,
হ্যাঁ এই তো পরে রাতে অনেক অফার টফার ছিল না ফোনে,
আবার কিন্তু মোবাইল অ্যাড হয়ে যাচ্ছে, ছিল
তাহলে অ্যাড হবে না। তো কথা বললাম রাতে ফোন দিয়ে, তখন মনে হয় 1টা 1.5টা 2টা বাজে এরকম। তো ওই সময় যে কথা বলতে বলতে কেমন জানি দুজনে খুব বেশি ইমোশন হয়ে পড়লাম, যে না মনে হয় আমাদের আর কখনো পসিবল হবে না কথা বলা বন্ধ করা, সেটার আকারে কি করেই হোক বা অন্য কিছু।
ইমোশনাল কেমনে হলেন সেটা শুনি।
এই যে এতদিন কথা বলেছি না, ওর মানে ওর কথাবার্তা মানে সবকিছু যেমন, কেমন জানি মনে হতো কি যে খুব সহজ সরল একটা ছেলে, মানে ওর সাথে কথা বলছি গুরু, আপনি আমাকে বললেন না যে আপনি কি এরকম সহজ সরল, তো আমারও মনে হতো যে ওর সাথে 2-4টা কথা বললে ওই দেখা যাচ্ছে যে সবকিছু বলে দিবে, ভাল লাগতো। যে এখনো এরকম আমি আবার জিজ্ঞেস করতাম, আপনি প্রেম টেম করেন না, কেন প্রেম করবেন, ঢাকার ছেলেটা তো বেশি বেশি প্রেম করে,
আবার ঢাকা,
তো না এরকম কেন আপনার চিন্তা হলো, আর এরকম ধরনের কথা আপনি জাস্ট হঠাৎই বলেন প্রেম টেম করেন না, বুঝছি না এমনি জিজ্ঞেস করলাম। পরে 20 তারিখে কথার গভীরতায় কোন একটা কারণে ওর ওই যে বললাম না বিশ্বজিৎ মামা বলেছিলাম আগে যে ফোন করেছিল আমাকে, আচ্ছা তো ওই বিশ্বজিৎ মামা ওর পাশে ছিল ওই দিন, ও কেন জানি বাহিরে বিশ্বজিৎ মামাকে ফোনটা দিয়ে, মামার সাথে হয়তো রিলেশনটা বেশ ক্লোজ ছিল, তাও ফোনটা দিয়ে ও বাইরে গেছে। তো ওই সময় বিশ্বজিৎ মামা আমাকে কিছু একটা বলেছিল, যেটা আমার অনেক খারাপ লাগছে যে এই ধরনের কথা গুরুজন মানুষ হয়ে কেন বলবে। তো সময় আমার অনেক কান্না হয়েছিল যে আপনি কেন আমাকে ফোনটা, আপনি কেন, উনি যখন ফিরে আসে আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনি ফোনটা কেন ওনাকে দিয়ে গেছেন, ওই বলে কানতে শুরু করলাম। অনেক খারাপ লাগছিল যে আসলে কিভাবে এই কথাগুলো বললো, উনি আমাকে বেশি চুপ করেন, হয়েছে ভুল করে বলে ফেলছে, আর হবে না কখনো ওনার সাথে, আর কখনো আপনাকে কথা বলাই দিব না। আচ্ছা বৃষ্টি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন, আপনি কিন্তু আপনি কি আমরা কি দুজনকে তুমি বলতে পারি না, হ্যাঁ বলেন, আপনি বড় আমার বলতেই পারেন, আর আমি বলবো না, আচ্ছা কেন আপনি বলবেন না কেন। তখনও কিন্তু আমরা আসলে ও কেমন বা কি, ওই যে বললাম না যে চেহারা একটা মনের মধ্যে ওই রকম, কেমন কি জানি না। আচ্ছা আপনি, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম ওর সাথে যখন ওই যে 14 দিন কথা, আপনি কেমন দেখতে, আমি খুবই বিচ্ছিরি, কালো মোটা, তো আপনাকে আমাকে দেখলে আপনার ভালো লাগতো না মনে হয় না, কারণ আপনার কণ্ঠস্বর তো অনেক সুন্দর। তো মাঝে মাঝে বলতো কণ্ঠস্বর দিয়ে কি মানুষকে বিচার করা যায়। তো আসলে দেখা যায় যে পরে ওই দিনই আমাকে বললো যে আমি এর থেকে ভালোবাসি।
বলেন কি?
হ্যাঁ
ব্যবধানই
ছিল, অথচ এই যে মাত্র 14 দিনের মধ্যে ভালোবাসি, আমারও কেমন যেন মনে হতো যে আমিও মনে হয় ভালোবাসি। অনেক কিছু চিন্তা হচ্ছিল, বাবা মা ফ্যামিলি
শুনে নাম।
হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা মানে কি ভালোবেসে চলে যাবে এরকম তো কিছু না, এটা তো একটা পরিণতি দিতে হবে। তো আমি কেমন জানি গভীর ভাবে চিন্তা করতে, ফ্যামিলি আছে, বাবা মা আছে, ওর ফ্যামিলি আছে, আমি যদি ওকে বলে দিই ভালোবাসি, 2-4 দিন পরে দেখা যাচ্ছে যে রিলেশনটা কন্টিনিউ হলো না, বিয়ে হলো না, কেমন একটা বিষয় না।
ভালোবাসি শুনে আপনি তখন কি বললেন?
আমি বললাম কি আমি তোমাকে ভালোবাসি না।
বলেন কি?
এইভাবেই বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না। ও অনেক হাসলো আমার কথা শুনে। এটা কোন কথা আমি তোমাকে ভালোবাসি, আমার কিছুটা গ্যাপ দিয়ে না। ওই রাতে কথা হলো, কিন্তু দেখেন আমি বুঝি না এসব ভালোবাসা ভালোবাসা, ভালো লাগে কথা বলি, হয়তো আপনাকে আপনার সাথে কথা না বলে থাকতেও পারবো না। হলো দেখা করি আমরা, দেখেন আমাকে দেখতে তো ভালো না, আপনার ভালো লাগবে না, আর আপনি যে বলে ফেললেন ভালোবাসি, কেন বললেন? আপনি আমাকে দেখছেন কেমন দেখতে, কেমন দেখতে তুমি পিচ্ছিরি, আমাকে দেখছেন দেখতে হবে না, তুমি যেমনই হও তোমাকে বিয়ে করবো, ঢাকা বলছে। আমি যে আগে ভালোবাসা প্রকাশ করেন ঠিক করে তারপরে বিয়ে করেন, তারপরে তো এইভাবে কিন্তু আমাদের কথা চলতে থাকলো।
সেটাতে ঘুম আসছিল বৃষ্টি পদ্মারের?
না না,
একেবারে নির্ঘুম,
একেবারে নির্ঘুম, ওই রকমই মানে অনেক টেনশন মাথার মধ্যে সময়।
ভালো লাগে?
আর মনে হতো কি কেন যে ফোন দিলাম, কেন যে নেক্সট টাইম ফোন দিলাম, না দিলেই ভালো হতো।
ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরে আসছে।
আপনাকে দেবে এক দুর্দান্ত ব্র্যান্ড এক্সপিরিয়েন্স। Okapia, bonding inspired.
Bye. আমার তরমুজ পোলার এসি উপস পোলার ললি পাওয়া যাচ্ছে চার ফ্লেভারে পোলার আইসক্রিম ডিলাইট ইন এভরি বাইট
রক্সি ফিউশন টাইম চেক এখন সময় রাত ১২টা রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ
রক্সি পেইন্টস নিয়ে এলো স্টাইলিশ ওয়াল ফিনিশ রক্সি ফিউশন রক্সি ফিউশনে আছে ৯টি ক্যাটাগরিতে ২% হৃদয় করা ডিজাইন স্টেনসিল ওয়ালপেপার স্যান্ড কোটিং টেক্সচার আর্ট রিঙ্কল স্প্ল্যাশ ফ্লোরাল ইটস ওয়ার্ল্ড যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর শৈল্পিক রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ
ঢাকা এফএম
Okapia awesomeness full on.
Okapia
jigit generation.
Okapia
it's stylish and cool.
Okapia
awesome features of food.
Okapia
it's the time to chill.
Okapia
just touch and feel.
Okapia
yes Okapia yeah. mobile brings you the best quality handsets in town. Its amazing features ebong exclusive stylish designs apnake debe ek durdanto brand experience.
Okapia bonding inspired.
শুনছিলাম তার জীবনের কথা ভালোবাসার দারুণ এক উপাখ্যান সবে শোনা হলো শুরুর কথা কেবল শুরু হচ্ছে
তো আচ্ছা ওকে যে বললাম যে দেখছেন দেখতে হবে না তুমি যেমনই হও এর মধ্যে কিন্তু আমার ছবি দেখে ফেলেছে ওই সময় কিন্তু ফেসবুক তারপরে এরকম কিন্তু ছিল না কোনো কিছু জাস্ট কেমন করে দেখছে ওই যে আমার সিম কার্ড কেনা ছিল তাহলে আমরা দেখা করি তাহলে আপনার একটা ছবি পাঠান তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি ছবি মানে ওর ওর জীবনে সবচেয়ে বিচ্ছিরি ছবিটাও আমাকে পাঠাইছিল যেটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়েছিল এতদিন এই মানুষটার সাথে কথা বললাম ঢাকা এটা না ঢাকা না অন্য কিছু
কি বর্ণনা ছিল ছবির বর্ণনাটা কিরকম
ছিল আমার ভালো লাগেনি একদম ছবি দেখে
আপনার কল্পনাতে ছিল ফর্সা ওটা ছিল কি কালো টাইপ
বেশ কালো
আপনার বর্ণনাতে ছিল প্রচুর হাইট দেখা বোঝা যায় এরকম কিছু
বোঝা যাচ্ছিল না ছবিতে কারণ ওটা একদম ফুল ছবি ছিল না তো
যেমন আমরা মনে পড়ে যে ২৪ আওয়ার্স ছবি বাইর করতে গিয়ে ফর্মগিটে কিছু ছবি তোলার ভ্রাম্যমানই ছিল যেখানে মাথা ঢুকাইতাম কিছুক্ষণ পর হাত ঘোরায় একটা ছবি বের করে নিয়ে আসতো আই ডোন্ট নো যে এরকম ভাবে তোলা ছবি কিনা
দেখে মনটা আসলে সত্যি অনেক খারাপ হয়েছিল মনটা যে কি হলো এটা আমার সাথে কি ভাবলাম আর কি হলো হলো কেন আর একটু ভালো হতে পারতো না কি করবো এখন নিষেধ করি কি করে কোন ছবির সাথে কোন ছবি মিল নাই ফোন দিলাম সাথে সাথে আপনি কি আপনার ছবি পাঠাইছেন
আপনার মিল
না, এটা তো আমার ক্ষেত্রেও হয়, মানে আমাদের ক্ষেত্রে মানে এগুলো বেশি হয়,
কণ্ঠের সাথে ছবির মিল পাচ্ছি না কেন, কি হয়েছে আপনাকে আমার পছন্দ হয়নি? ও সবসময় একটু রাফ অ্যান্ড টাফ, মানে রাগি রাগি ভালোই লাগতো, মানে ওই যে গায়ে পড়া ছেলেদের একটু রাগি রাগি ছেলেদের তো মেয়েরা পছন্দ করে বেশি আর কি।
আমি জানা ছিল না, এগুলো বলিস না কেন,
এই যে জানতে পারছেন তো অনেক কিছু,
তাই না কি?
আমার পার্সোনালি আমার ভালো আছে না যে আপু আপনার মোবাইল নাম্বার,
না না বৃষ্টি এমনি সামগ্রিক তথ্যগুলো দিয়ে রাখো, আমাদের লিসনার্স এর তো বড় অংশ হচ্ছে ছেলে, টিনেজার এরা তো আরো বেশি,
হ্যাঁ এরকম যে
একটু রাগি রাগি এরা পছন্দ করে, রাইট?
আমার হ্যাঁ মেয়েরা সবসময়
এরকম, কালকে থেকে যদি দেখি সব ছেলে আমার রাগি রাগি,
ওই রাগি হলে তো সবাই ভয় পালাবে, তাকে না যে প্রত্যেকটা কথার আনসার ফোন টাফ কেন কেন পছন্দ হয়নি, কি সমস্যা, কি কি ছবি, কি ছবি সমস্যা, আর এছাড়াও কি ভালো ছবি পাঠাবো,
কি রে নতুন এই যে সিনেমা করে ছেলেটার নাম কি রণবীর, রাজা না হে শাহু ডাকাতে চিন্তা করতেছি, আমি ডাকাতের সাথে আর যাই হোক রাগি রাগি তো হয়। হ্যাঁ তারপর বৃষ্টি,
তারপর বলছে তাহলে আমরা দেখা করি, ওই সময় তো আমরা কাউকে,
কিন্তু তোমার মন থেকে তো টানতেছে না, না
দেখা করবো, আমি তো তোমার ছবিও দেখছি, তোমাকে দেখতেও তো খুব একটা ভালো না, আপনি আমার ছবি কোথায় পাইছেন,
এটা হচ্ছে ঢাকার ব্যাখ্যা,
হ্যাঁ হ্যাঁ ঢাকা বললো, আপনি আমার ছবি কোথায় পাইছেন, পাইছি বলে না কোথায় পাইছি, পাইছি দেখছি, আমি তো ভাবি মানে ভেবে পাই না ছবি কোথায় পাইছে, তারপরে আচ্ছা ঠিক ডিসাইড করলাম যে দেখা করবো, করতেই হবে, এখন সবসময় ধর এইরকম না থাকেন যে ফোনে কথা বলছি তো বলছি, তাই না যে দেখা করবো না, তারপরে ওইটা ছিল এক মাস পর ঠিক মার্চের 20 তারিখ ওর মামার বিয়ে ছিল, ও বিয়েতে ও আসছিল, বিয়েটা ছিল কোথায় ময়মনসিং এরকম কিছু, ওখান থেকে বগুড়া আসলো গাড়ি নিয়ে, আসতে পারে মিষ্টি আমি আসবো কলেজ সামনে দাঁড়ায় আপনাকে গাড়িতে উঠাই নিবো, দেখা করবো, গাড়িতে উঠাই নিবে,
উঠাই নিবে শব্দ গুলো
আমি একা যাবো না, কি কেন কেন কি হবে এক আসলে দেখা করবো, আবার কাকে নিয়ে আসবেন সাথে, ওই সময় কিন্তু আমার ফুফাতো বোনটা আবার আসছে,
আবার আসছে বন্যা বর্ষা,
বর্ষা মাঝে মাঝে আসতো, ওই যে বললাম না আমাদের মনের মিলটা খুব ছিল, আমার জন্য আসতো আমি ওর জন্য, ওর বাসায় যাওয়া হতো কম, তো ও আসতো ওর মামার বাড়ি বলে কথা আর কি, তো দেখা যায় যে আমি বর্ষাকে নিয়ে আসি, কেন বর্ষাকে নিয়ে আসতে হবে কেন, আপনি একাই আসেন বা তুমি একাই আসো এরকম কিছু, তো আমি ঠিক আছে আমি একা আসবো কিন্তু বর্ষাকে পরে গাড়িতে উঠাই নিব, আচ্ছা কলেজের সামনে দাঁড়িয়ে আছি যেটা ছিল ওইটাই আমার কাছে বেটার, ওটাই ভালো,
তারপর কি দেখলে, আমরা কিন্তু একদম সাউন্ড অন বন্ধ রাখি,
তারপর উঠলাম দেখি একটা টি শার্ট পরা, এটা আমি বলতাম ওকে ফোনে মাঝে মাঝে, ও বলতো কেমন ছেলে আপনি পছন্দ করেন, জিজ্ঞেস করে না ফোনে কথাটা তো আসেই, ও মনে হয় এটাই মানে এই চিন্তা করে
গ্রাউন্ড ওয়ার্ক করে আসছে আর কি, টি শার্ট এবং জিন্স পরা, কি ধরনের টি শার্ট পরা,
আমাকে উঠাই নিছে, নামবে না, আমি বলছি যে নামো, না নামবে না তুমি উঠো, আচ্ছা উঠলাম, ভয় একটু লাগলো না প্রথম প্রথম, না ওই যে ফোনে কথা বলে ভয় পেতাম কেন গাড়িতে উঠবো কি হবে, মানে আগের দিন তো অনেক চিন্তা ভাবনা, তো ওই দিন গাড়িতে উঠতো না মানে একটুও না
ভয় লাগে,
একটুও না
কই যাবে না যাবে
না, জাগা এরকম
জাগা,
আচ্ছা যে না কোথাও এই ছেলেটা কিছু হতে পারে না ভালো, এরকম একটা মানে মনে দেখেই ভালো লাগলো। তো খুব বেশি যে একদম দেখে পাগল হয়ে যাওয়ার মতো ভালো এরকম কিন্তু লাগেনি প্রথমে,
কিন্তু ধাক্কা তো কাটিয়ে গেছে কারণ যে ছবি পাঠাইছিল তার তুলনায়।
আমি একটু তাকিয়েছিলাম যে এইটা ছবি মনে হয় ওর পাঠাই, এরকম একটা চিন্তা।
কি দেখলে সামনাসামনি?
বেশ
বেশ
হ্যান্ডসাম একটা ছেলে,
টি-শার্ট
পরছে, একদম হ্যাংলাও না, খুব বেশি মোটুও না, হাইট ঠিকঠাক
ঠিকঠাক,
তারপরে
গায়ের রঙও ঠিকঠাক,
স্টাইল
তো আছে,
স্টাইলিস্ট, তারপরে হচ্ছে কথা বলে ভাব নিয়ে রাগি রাগি ভাব সবসময় থাকে ওর কথার মধ্যে, যেটাই আর কি। তো উঠলাম গাড়িতে, মস্তানগড়ে গেলাম, ওখানে ও আবার একটা ক্যামেরা আনছিল ছবি উঠাই নিয়ে যাবে, ছবি উঠাবেন? আচ্ছা উঠান, কি হবে ছবি তো উঠাবেন। এই সময় আবার এর মধ্যে আমরা ওই বর্ষাকে পিক করলাম যে আমরা তাহলে মস্তানগড় যেহেতু যেতে চাচ্ছি আর ও মনে মস্তানে যায়নি, তাহলে আমরা ইয়ে করি বর্ষাকে নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে বর্ষাকে নিয়ে নি বা নিয়ে নাও। বর্ষা উঠলাম, আমার বর্ষা ওঠার পর একটু বিরক্ত হচ্ছিল।
কে?
ওই যে ঢাকা।
ঢাকা? আচ্ছা।
কেমন জানি মুখ চোখ করছে, মানে কি দরকার ছিল বলতেছে, আস্তে করে বললো কি দরকার ছিল, চুপ বললাম, চুপ
চুপ
এইরকম ধরে মস্তানগড় গেলাম, ঘুরলাম।
ড্রাইভিং সিটে ঢাকা, রাইট?
না না, ড্রাইভার ছিল,
ড্রাইভার ছিল পাশে বসে। আচ্ছা, বর্ষা কি সামনে?
বর্ষা না, আমরা তিন জনে ছিলাম পাশে
একসাথে, তাহলে তো বলবেই।
মস্তানগড় গেলাম, ওখানে বেশ ঘুরা ঘুরা টুরা হলো, বলছে যে বর্ষা, ও আবার হুট করে বর্ষাকে বলো বর্ষা আপনি এখানে দাঁড়ান, আমি ওকে নিয়ে গাড়ি করে একটু ঘুরে আসি। ওই সময়
বর্ষা দাঁড়ান?
হ্যাঁ, কিভাবে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে, ও একা কোথায় থাকবে, ড্রাইভারকে, ড্রাইভারকে ওর সাথে দাঁড়া করাই
দিয়েছে,
তুই থাক। তো হচ্ছে ও ড্রাইভ করলো কিছুক্ষণ আমাকে নিয়ে, ড্রাইভ করলো বেশ ভালো লাগলো, মানে কেউ ড্রাইভ করছে আমি পাশে বসে আছি, ফিলিংটা ছিল অন্যরকম আসলে।
কিরকম?
খুবই ভালো, মানে খুবই ভালো লাগছিল।
মানে কি টাইপের? আমি এগুলো তো বুঝতে চাই,
কি টাইপের?
যেমন ধরো একটা ভালো, কি বলবো, এটা আকবরিয়ার মিষ্টি টাইপ না কি, কিরকম?
খুব ভালো লাগলো যে ড্রাইভ করছে, এমন একটা ব্রেক করলো কেন জানি,
সিট বেল্ট দেয়া ছিল তো,
মানে বেল্ট দেয়া ছিল না।
আচ্ছা,
আমি ড্রাইভ করতে পারে না, আবার ভাব দেখায় কেঁপে গেছে ফুল, মানে আমি এই কথা যখন বলছি না, ড্রাইভ করতে পারে না, আবার ভাব দেখায় খেপে গেছে পুরো, কিছু বলো না, নেমে যায়, আবার সিটে বসলাম। পরে আমরা চলে আসলাম, মানে ওই মস্তানগড়ে যে ঘুরলাম, অনেক ছবি টবি কিন্তু উঠাইছি আমরা ওই সময় দুজন একসাথেও, ছবি উঠাইছি, কত সাহস আমার, একসাথে
ছবি, কোনো কিছুতে ভয় নাই,
মনে হচ্ছে না যে ছবি উঠাচ্ছি যদি বিয়ে না হয়, এগুলো কিছু না, উঠাচ্ছি, ভয়ও লাগতেছে না, খারাপও লাগতেছে না, আবার খুব যে ভালো লাগতেছে তাও না, ওকে দেখতে ভালো লাগতেছে, কিছুই মনে হচ্ছে না যে আসলে এটা যে আমার করা উচিত না উচিত না, ওরকম না, জাস্ট আমি মনে হচ্ছে যে জীবনটা একটা পাইছি অন্যরকম লাগতেছে।
ঢাকা খুব ব্যস্ত নাকি সবকিছু মিলিয়ে?
ঢাকা ব্যস্ত না, ওই সময় ঢাকা নীরব, মানে দ্রুত তো চলছে না, ভালো লাগছে সবকিছু।
উফ, আমাদের লিসনার অস্থির, মানে এই ঢাকার কতক্ষণ শুনবো,
নাম কখন শুনবো, আমাকে তো আটকায় রাখছে আগে যে নামের সময় আসবে, তো
বন্ধ, আমি কিছু বলতে পারছি না লিসনার।
পরে এইভাবে আমাদের কিন্তু ও চলে গেল, চলে যাওয়ার পরে জাস্ট একদম হাতটা ধরেছিল,
এইভাবে চলে গেল, এটা হইল
না না,
ওইভাবে চলে যায়নি, একদম কান কান খাড়া করে সেইটাই না, খবর দাঁড়া
যাবে সেইটাই,
ওই সময় যে
হাতটা একটু ধরি, যে হ্যাঁ ধরো, ওই সময় আমার কি হবে হাত ধরে, ধরু,
যখন হাতটা ধরলো তখন
ওই সময় আমার কিছু মনে হয় কি যে ধরলো কি ঠিক হলো নাকি, মানে এরকম, মানে যে ভালো লাগা বা ভালোবাসা, যে একটা
ঠিক বুঝতেছি না বৃষ্টি, যেমন এই যে একটা শব্দ করলাম, এই আওয়াজটা কি টের পাবে তিন দিন পরে নাকি?
তারপরে কি হলো যে আচ্ছা চলে যাই,
বর্ষা কোথায়?
তোমাদেরকে ড্রপ করবো কোথায়? বাড়ির পাশে সমস্যা হবে না? না সমস্যা হবে না। পরে ও হচ্ছে নামাই দিল, দেওয়ার সময় কেমন জানি ওর মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল দেখলাম। আমি যখন নামলাম গাড়ি থেকে, মানে আমরা তো জাস্ট বিদায় নিচ্ছি, বেশিক্ষণ ছিলাম না তো, ঘন্টা এক দেড় ঘন্টা এরকম, যে আমারও দেরি হয়ে যাবে, বাড়িতে তো মা বলবে কোথায় গেছে এরকম, আর ও চলে যাবে আবার অনেক দূরে। নামাইদের সময় মোবাইলটা ছুঁড়ে ফেলে মানে ছুড়লো আর কি, ওই মানে গাড়ির সিটেই ছুড়লো, কিন্তু কেমন যেন একটু রাগ, মানে আমি নেমে গেলাম, আমি চলে গেছি সোজা, আমাকে বাইটাই কিছু বলিনি, ওইটা ছিল ওর রাগ, আমি তো আর বুঝিনি। পরে বাড়িতে আসলাম, ফোন দিছে, যাওয়ার সময় মানুষ তো একটা ভালো করে বিদায় দেয় নাকি, ওই হুট করে আসলাম, হুট করে ঘুরলাম চলে গেলাম এরকম একটা, বলছি যে আচ্ছা সরি আমার ভুল হয়ে গেছে, তারপরে আর কিছু না, আচ্ছা ঠিক আছে, রেখে দিল ফোন। আর সারাদিনে আর কোনো ফোন টোন নাই, আমি তো ভাবছি আমাকে দেখে হয়তো ভালো লাগেনি, আর হয়তো বা ফোন টোন দিবে না কিছু এরকম। পরে রাত্রে ফোন দিল যে বাসায় আসছি, বাসায় ফিরে মানে বাড়িতে আমি বলছিলাম যে বাসায় গেলে ফোন দিও, বাসায় গেছি, ফোন দিল, বসে আমার বলছে, বসাবার আমাকে বল তুই একে বিয়ে করবি, খোঁজায় তুই একে বিয়ে করবি, এর একটা হলো আমি এখনো ভাবতাম যে কেন এরকম আসলে, তারপর কখনো বলতো না যে তোর যদি ভালো লাগে,
খুব স্বাভাবিক। যারা একটু বেশি চালাক টাইপ ছেলে তারা করে কি, পাশের জনকে বেশি ইম্পর্টেন্স দেয়, যাতে করে যাওয়ার পরে ওর হয়ে ডেলিভারি গুলো কন্টিনিউ থাকে,
মানে পজিটিভ কথা
গুলো। আর যারা খুব স্ট্রেট ফরওয়ার্ড তারা সব চিন্তা করে না, ওর মনে যা চাচ্ছে সেটাই সে করে,
সেটাই করছে, যে আমার এটা ভালো লাগছে আমি করব, ভালো লাগছে না করব,
ও তো ভালোভাবে নেয়ার কথা না, না
সেটাই তো, বাদ দে আমাকে বলতেছে, বর্ষা বলতেছে বাদ দে এগুলো, কথা বলছিস বলছিস আস্তে আস্তে বাদ দে, আমি মনে মনে ভাবছি এটা সম্ভবই না। পরে তো এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউ ফোন, তারপরে আস্তে আস্তে না রিলেশনটা হলেই,
বাট সে কিছু বলেছিল দেখার পরে স্পেশাল কোনো কিছু?
হ্যাঁ বলেছিল,
কি
তোমাকে আমার তেমন ভালো লাগেনি, তখন কেমন লাগে কষ্টটা বলেন, আপনি গুরু আপনি বলেন, আপনি দিক থেকে বলেন,
আমি তো পারি না যে চার পাঁচজনকে হায়ার করে কাঁদতে বসি।
বলছিল
যে মহাস্থান করে ওখানে,
না এটা মনে হয় প্রতিশোধ নিল, ওই যে ছবি দেখে বলেছিল
ফোনে, পরে দেখা করার পরে,
হ্যাঁ দেখা করার পরে, যে ভাবছিলাম আপনার কণ্ঠ শুনে অনেক সুন্দর, মানে ও আমার কণ্ঠ শুনে ভাবতো যে মনে হয় অনেক সুন্দর এই সেই, না অনেক সুন্দর না তুমি আছো মোটামুটি, গায়ের রংটা নিয়ে এরকম চিন্তা ছিল না, এটা আবার বলছিল যে ভাবছিলাম যে খুব শ্যামলা ট্যামলা হবে এরকম, এটা একটু বেশি পেয়ে গেছি এইভাবে বললো আর কি, এই কথাটাই বলছিল। বললাম আচ্ছা ঠিক আছে, কি ও কি করবে, ছাড়তেও তো পারছি না কথা বলা, তারপরেও কিন্তু আমরা কন্টিনিউ রিলেশন, আমাদের রিলেশনটা মানে কথা বলা থেকে শুরু করে, আমরা হচ্ছে প্রতিদিন দেখা যেত যে ও হচ্ছে আসতো রাত্রে দোকান থেকে, তো ওদের বিজনেস ফ্যামিলি বিজনেস, ওখান থেকে আসতো, রাতে কথা বলতাম, দিনে কথা বলতাম, মাঝে মাঝে দেখা যেত বাড়িতে থাকতো, সারাদিন কথা বলছি, তো একটা সময় মা কেমন জানি রাগ রাগ হতো যে সারাদিন কার সাথে এত কথা বলে, চোখে তো পড়বেই সারাদিন যদি ফোনটা কানের মধ্যে থাকে, চোখে পড়বে না এটা তো স্বাভাবিক। তারপরে তারপরেও কেমন এত মানে একটা মানে যা করছি এটা না বললে বা ও কি করছে এটা না বললে মানে না শুনলে ভালো লাগতো না, মানে কি করছে ঘুমাতে যাবে এটা বলে যাব আর কি। তবে আস্তে আস্তে কিন্তু আমাদের রিলেশনটা জাস্ট আস্তে আস্তে গভীর হতো থাকলো। তো ওই সময় আমরা ও তো থাকতো যে বললাম না ঢাকা আমি বগুড়া, দেখা হওয়াটা খুব বেশি ইয়ে ছিল না, ইচ্ছা করলেও দেখা হতো না, দেখা যেত অনেক সময় হয় কি। ওই সময় আসলে আমি বেশি ইয়ে হয়ে গেছিলাম, গভীর হয়ে গেছিলাম যে ভালো লাগতো না কেমন জানি কথা না বললে বা ওর কণ্ঠ না শুনলে ভালো লাগতো না। তারপরে কথা দেখা করতে চাইতাম, আসতে চেত না, আসবে না, ফ্যামিলিতে সমস্যা, একদিনে এসে যে সম্ভব না, আবার যদি থাকে তখন সবার কাছে তো একটা বলতে হবে যে কোথায় ছিল বা কোথায় গেছে, ছোট ছেলে তো বাড়ির সবাই তো একটা বাইন্ডিং ছিল, আমি যেমন বাড়ির বড় মেয়ে ও ছোট ছেলে, তো এজন্য সবার কাছে একটু বলতে টুলতে হতো বড় ভাই এদের কাছে। তো এভাবে আমরা আমাদের দেখা হতো প্রায় এক বছর পর পর, দেখা হতো এক বছরে ওই একদিন দেখা হয়েছে তাও দুই তিন ঘন্টার জন্য, আসলো একটু বসলাম।
ওইটা দেখা হওয়ার পরে পরবর্তী সাক্ষাৎটা তাহলে কতদিন পর?
পরবর্তী সাক্ষাৎ আবার ঠিক তিন মাস পর।
তিন মাস পর,
হ্যাঁ জুলাইয়ে
আবার কি সেই বগুড়ায় বগুড়ায় গেছে?
হ্যাঁ ও আবার বগুড়া, আমিও তো আর পসিবল ছিল না ঢাকায় আসা, তো আসলাম ওই ও বগুড়ায়, ইয়ে বগুড়াতে আসলো। হ্যাঁ আসার পরে দেখা হলো, কোথায় আসবে কোথায় দেখা করবে, প্রতিবার তো গাড়ি নিয়ে আসলে তো সবার কাছে বলতে হবে না যে কোথায় যায় বা কিছু, কোথায় থাকবে কোনো রিলেটিভ তেমন কেউ নাই, কি করবে কোথায় এসে থাকবে, ঠিক আছে থাকতে হবে না আমি আসি। ও ভোর ছয়টার গাড়িতে আসতো, যে মানে দুই মিনিট বেশি সময়টা যদি আমরা স্পেন্ড করতে পারি একসাথে তো দেখা যায় যে দুই মিনিট বেশি, এরকম একটা চিন্তা থাকতো। আমিও মানে খুব এক্সাইটেড থাকতাম। আর পরবর্তীতে যখন ও আসলো, সবচেয়ে মজার বিষয় ছিল যে ও আমার জন্য অনেক গিফট জামা ড্রেস এগুলো আর কি পাঠিয়ে দিয়েছে, যে এই ড্রেসটা পরে তুমি এবার আমার সামনে আসবা, ওইবার যে ড্রেস পরছো এটার জন্য তোমাকে পচা দেখা গেছে, তুমি এতটাও পচা না মনে হয়।
মোটামুটি
না বলতে গেলে খুব মানে সবকিছু কেমন গুছায় করতে পছন্দ করে, সাজায় গুছায়। তো আমার জন্য ড্রেস পাঠালো, ড্রেসটা অনেক ভালো লাগতো, যেটা এখনো স্ট্যাম্পে আমার কাছে আছে, খুব যত্ন করে রেখে দিয়েছি।
মানে কি ব্যাগের মধ্যে আছে নাকি এরকম টাইপ নাকি?
আমার কাছে আছে মানে কি আমি সাথে করে
বাসাতে আছে, তাও ভালো না, এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও অনেক কিছু সাক্ষী কিন্তু দেখা যাচ্ছে সেই বহু বছর পুরানো জিনিস নিয়ে আসছে বা সেভাবে আমাদের সামনে দেখছে।
আমাকে ফোন করে বলছে যে এটা কেন ম্যাচিং করো, এটা কেন
দিয়ে আপনি পড়লেন, পরে আসলেন, শুনি এই মুহূর্তের বর্ণনা।
কোথায় যাবো, ওই যে আমাদের ওয়ান্ডারল্যান্ড পার্ক আছে ওখানে বগুড়াতে, কোথায় যাবে মানে সবসময় আমাদের প্রবলেমটা হতো কি যে কোথায় দেখা করবো, কলেজেও ভালো লাগতো না, তারপরে কলেজে দেখা যায় খোলামেলা, যে বলছে আমাদের কলেজটা খোলামেলা, তারপরে তাছাড়া বসবো কোথায়, ও থাকবে কোথায়, এরকম প্রবলেম গুলো হতোই। তারপরেও হচ্ছে আসলো মেয়ের ড্রেস, হ্যাঁ নতুন সবকিছুই নতুন, একদম কি কালার বলবো ওটাকে, না না সেটাই তো বলবো, বর্ণনা করবো আর কি, মেরুন কালার একটা ড্রেস ছিল, মেরুন কালার, হ্যাঁ ওর সাথে সবকিছু ম্যাচিং ট্যাচিং করে ও নিজেই আমাকে কিনে পাঠিয়েছিল। ওদিন একদম টিপটাপ একটা মেয়ে, ওর নাকি দেখে তখন বলতেছে যে আজকে তোমাকে ভালো লাগছে, তাহলে আমরা কোথাও খাওয়া দাওয়া করি, বসতে তো হবে কি করবো, পরে যে গুরু আপনি বলেন আকবরিয়ার খাবার, আবুরেতেই আমরা বসছিলাম প্রথম। ওর নাকি বগুড়ার খাবার ভালো লাগে না, এগুলো কোনো চাইনিজ হলো?
আমিও সব বাংলা ফুডের কথা বলছি, সাত মাথার আশপাশে যে কোনো রেস্টুরেন্ট গুলো, চাইনিজ ফুডের কথা আমি স্পেশালি বলছি না।
পরে ওই দিন আবার না ও চলে গেছে থাকেনি, ওই দিনই আবার চলে গেল। আমি ও যখন আসতো না, আমি ওই যে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড একটা ঢাকা, যেটা ঢাকার গাড়ি ওখান থেকে যায়, ওখানে আসতাম, ওকে গাড়িতে উঠাই দিতাম, পাশে একটু বসতাম আর কি। তো চলে গেল। এবার বলছে কি যে এবার তুমি এসে থাকো কয়দিন, একদিনে আসে চলে যায়।
আমি আশা চিন্তা করছিলাম
কোথাও যেতেই ভয় লাগতো না ওর জন্য আসলে। গেলাম, বলছে যে হ্যাঁ এখানে থাকা যাবে, থাকার ব্যবস্থা করা যাবে, মানে ওই রিসেপশনে যারা ছিল। পরে আমি ওকে ফোন করে জানালাম, আমি বললাম যে এরকম আসো, দুইবার আসলা, প্রথম দেখা হলো, তারপর সেকেন্ড টাইম দেখা হলো, চলে যাবা, তার চেয়ে এবার এসে থাকো। ওই কিছুদিন পর আবার পূজা, মানে পূজা ছিল, পূজাতে ও না সরি
দুর্গাপূজা,
দুর্গাপূজার আগে আর একবার আসছিল, আর একবার এসে ওই যে নর্তকীতে ছিল, ওখানে ছিল একদিন ছিল, হ্যাঁ আগের দিন রাত্রে আসলো, রাত্রে আসলে সারাদিনটা পাবো সকাল থেকে। আমাকে বললো তাড়াতাড়ি তুমি বের হয়ে এসো, কলেজ টাইম ছাড়া তো আর বের হতে পারি না, নয়টার সময় তো, নয়টার আগে তো বের হতে পারবো না, ভোরবেলা ঘুম থেকে উঠে তো বের হতে পারি না। এটাও ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি দেখো চলে যাবে। ওই সময় আমরা দেখা টেখা করলাম, জাস্ট ঘুরলাম আমরা কলেজে, রিক্সায় করে ঘুরতাম, আবার আমি মাঝে মাঝে এদিক ওদিক থাকতাম, হাই হাই কেউ দেখে ফেলে না, তো ভয় লাগতো। তারপরে বলতাম যে চলো তাহলে কলেজেই যাই, কলেজে কেউ দেখলে তো প্রবলেম নেই, ভাবে ফ্রেন্ড একসাথে পড়াশোনা করি, না ও কলেজে যাবে না, ও কলেজে যেতে ভালো লাগে না। এবার আমরা রিক্সায় ঘুরতাম, রিক্সায় ঘুরতাম, তারপরে একসাথে বসে খেতাম। ওর একটা ইয়ে ছিল যে যখন একসাথে খেতে বসতাম আমাকে খাওয়াই দিত, মানে বলতো না একটু খাও
খাও। আরে আজব তো, এটা খুব, এটাই এমন না যে ফার্স্ট বৃষ্টি পর্দার ঢাকাকে খাওয়ায় দিচ্ছে?
না না আমি খাওয়ায় দিচ্ছি না।
ও আচ্ছা, বা বৃষ্টিকে খাওয়ায় দিচ্ছে ঢাকা, অনেকেই খাওয়ায়।
এটা আমার কাছে ফার্স্ট ছিল না,
এটাই তো বলছি। বাট আমার জানতে মনে হচ্ছে যে ফার্স্ট পূজোর, প্রথম পূজো ভালোবাসার পর কেমন ছিল?
পূজোর যেটা আগের কথা এটা বলছি, ওই দিন তো আবার চলে গেল,
আবার পূজোর মধ্যে কি আসছিল কখনো? এইটা কেমন ছিল?
এটা অনেক মজার ছিল,
এইটাই না
পূজার মধ্যে আসবে তাহলে থাকতে হবে, মানে যে কদিন পুজো থাকবে সে কদিন থাকতে হবে। ও আমার জন্য চারটা পাঁচটা ড্রেস কিনে পাঠিয়েছে, মানে ওর মানে পছন্দের ড্রেস পরে ওর সামনে সবসময় আমার আসতে হবে, এটা হচ্ছে ওর প্রথম হচ্ছে।
মানে একদম কি বর্ণনা দেয়া আছে, মহালয়ে কি পরবে, ষষ্ঠীতে কি, সপ্তমীতে কি, অষ্টমীতে কি,
এরকমই জাস্ট ড্রেস না, কিন্তু ড্রেসের সাথে সবকিছু ম্যাচিং করে পাঠাইতো, স্যান্ডেল, পার্স, ব্যাগ, এগুলো দেখা যেত যে চারটা, চার দিন পূজা, চারটা ড্রেস পাঠাইছে, এগুলো তাড়াতাড়ি বানাও আমি আসবো। আমার হচ্ছে ঠিক আছে বাসায় কি বলবো, কি করে ম্যানেজ করবো, যে তখন আমাকে এবার টাকা দিয়ে দাও, আমি নিজে নিজে ড্রেস কিনে নিব আমার পছন্দ করে, কি করবো, বুদ্ধি তো বের করতে। আর ওই সময় আসলে বুদ্ধি মনে চলেও আসে, কিন্তু ওইভাবে ম্যানেজ করতাম। পরে ও যখন আসলো, প্রথমে এসে ওই যে আবার নর্তকীতে উঠলো, আর ওর একটা বোন ছিল বগুড়াতে, ফুপাতো বোন, ওর বাসা যায় যেত যেত না, তবে হঠাৎ করে ওই বোনের বাসায় ফোন টোন দেয় যে চার দিন এইভাবে দেখা যায় যে হোটেলে থাকাচ্ছে, আর রিলেটিভ এর বাসায় থাকলে পূজার ইয়েটা
বৃষ্টি এমনি এমনি, তারপর তো কিছু কিছু মানুষের, কিছু কিছু মানুষের স্পর্শ, কিছু কিছু মানুষের সংস্পর্শ, কিছু কিছু মানুষের সান্নিধ্য পূজোর মাত্রাটা, ভালো লাগার মাত্রাটা বহু গুণে বাড়িয়ে দেয়।
সেটা অবশ্যই,
এবং শরতে বেশিরভাগ সময় দুর্গোৎসবের এটা পড়ে রায়, শরৎ, শিউলি ফুল, ধূপের গন্ধ, মিলেমিশে একাকার, মহালয়ার সেই যে উচ্চারণ সকাল হয় যার
পূজার সাথে ঢাকাও ছিল
এক্স্যাক্টলি, আর বীরন ভদ্রের মুখে সেই কণ্ঠস্বর, যা দেবী স্বর্গভূতে এসু শক্তির বনু সংস্থিতা, নমস্তাস্যে নমস্তাস্যে নমো নমঃ। এবার একটু অন্যরকম, এবার একটু পাগল করা, এবার ভালোবাসায় মৃত্যুর মতো এমনই ভালোবাসা, আতিশয্যে মরে যাওয়া, কারণ এই প্রথম বৃষ্টিকে পাগল করতে এসেছে ঢাকা।
পরে চারটা দিন আমরা একসাথে কাটালাম, আর আমরা সকালে, রাত্রে তো ফ্যামিলির সাথে পূজা দেখতে হবে, তো রাত্রে সম্ভব হতো না দেখা করাটা, যে ও ওর যে বোনের বাসায়, মানে বোনের বাসাতে গেল, ওখান থেকে ওর বোনের, অর্থাৎ বোনের ছেলে মানে ভাগ্না, ভাগ্নাদের সাথে পুজো টুজো দেখতো, আর আমিও রাত্রে দেখা যেত যে ফ্যামিলির সাথে, সেক্ষেত্রে আমার দিনটা, আর পুজোর তো বাইন্ডিংস থাকে না, কোথায় গেলা কি করলা কি খেলা, এটা তো মা বাবা কেউই, পুজোর কয়দিন ঘুরতেই পারো, এটা নতুন ড্রেস পরে যাও আর সেজে গুজে দাও, কোনো সমস্যা নেই, তারপরে বের হতাম। আমি আজকে বলতাম আজকে সাদা আমি জামা পরবো, তুমি একটা সাদা শার্ট পরে বের হয়ে এরকম, মানে তারপর আমি আজকে লালটা পরবো, তুমি যে আমাকে লাল ড্রেসটা কিনে দিছো এটার সাথে একটা তুমি একটা লাল টি শার্ট পরো, এরকম কিছু। তো আমরা প্রচুর ছবিও তুললাম, কিন্তু আসলে কি সত্যি কথা বলতে পূজার কারণে আসলো ওকে নিয়ে, কিন্তু ওই বছর পূজা মণ্ডপে আমার যাওয়া হয়নি, এই কলেজ এটা সেটা ঘুরতাম, ওই দূর থেকে একটু মানে মা দুর্গাকে দর্শন করে পূজা মণ্ডপে যেতাম না, যে মণ্ডপে যদি পরিচিত কেউ থাকে মানে কেমন জানি লাগতো যে যাবো না থাক, দূরে দূরেই ঘুরি।
তো ঢাকার জামাই কি পোশাকে থাকতো?
ওই যে বললাম টি শার্ট, জিন্স,
শার্ট, জিন্স, ওই সময়গুলোতে
না না, শার্ট, জিন্স, টি শার্ট, জিন্স, হ্যাঁ, ও সব
উপলক্ষে চেঞ্জ করতো না,
এরকমই মানে সবকিছু তো নতুন নতুন পরতো,
কুর্তা পাঞ্জাবি টাইপ সবকিছু।
পাঞ্জাবিটা আমার অ্যাকচুয়ালি পছন্দ না, আমার ভালো লাগে না পাঞ্জাবিটা, এই জন্য ওকে পড়তে নি, ও পড়তে চাইতো না থাক পড়ো না, দশমীর দিন বিসর্জনে পড়ো, এখন আমার সাথে ঘুরতে যখন যাওয়া তখন পড়ো না, আচ্ছা ও পড়তো না আসলে, আমি পরে এরকম অনেক মানে অ্যাকচুয়ালি মানে ঘুরতাম কলেজ থেকে শুরু করে, মানে ঢাকা
সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কোনটা ছিল একদম এক্সট্রিমলি রোমান্টিক পূজোর সময়টাতে?
পূজোর সময়টাতে ওই যে যখন আমরা ছবি তুলতাম একসাথে,
ওই যে কখন ছবি তুলতাম একসাথে,
যে দেখা যাচ্ছে যে চলো স্টুডিওতে যে ছবি তুলি, না হলে পার্সোনাল ক্যামেরাতে তুলি, ওই সময় যে ক্লোজ হয়ে ছবিগুলো তুলতাম না,
ছবি তোলা উদ্দেশ্য নাকি ক্লোজ হওয়াটা?
ছবি তোলা উদ্দেশ্য।
আচ্ছা,
ওই ওই সময়টা আসলে খুবই ভালো লাগতো। তারপরে যখন ভাবলাম যে পুজো একটা দিন করে যায় তো শেষ হচ্ছে, যে ওরও তো থাকাটা শেষ হয়ে যাচ্ছে, যে ও তো চলে যাবে, তাই না,
মায়ের বিসর্জন ঢাকার উৎপস্থান
পরে চলে যাবে, এই সময় ওই যে দশমী আসলো, মানে আমরা তিনটা দিন কিন্তু অনেক, আর সবচেয়ে আমার মনে পড়ে একটা কথা, যে আমরা রিক্সা দাঁড় করে এক জায়গায় ডাব খাইছিলাম, গরম মানে মাঝে মাঝে পুজোটা অনেক গরমে পড়ে না দুপুরবেলা, ভালোই লাগতো যে কেমন একটা অন্যরকম, কলেজের সামনে দাঁড়ায় ডাব খাচ্ছি, কেমন একটা মানে মুভি দেখছি,
সবকিছু অন্যরকম,
অন্যরকম
মুভি ক্যারেক্টার, আমরা রোল
প্লে করছি, মুভিতে দেখা না যে ডাব খাচ্ছে এরকম, আমরাও এরকম এরকম সবাই মানে দুই চারজন আশেপাশে ছিল তাকাই আছে, যে পরে পুজোর যে ইয়েগুলো মানে মুহূর্ত গুলো, পুজো যে চলে যাচ্ছে এটা কিন্তু আমার ইয়ে নেই, তারপরে মনে হতো যে রাতেও যদি ওর সাথে একটু ঘুরতে পারতাম, মানে একসাথে যদি পুজো দেখতে পারতাম, তো পসিবল ছিল না, হয়ও নেই। পরে ও হচ্ছে দশমীর পরের দিন চলে যাবে,
পুজোর বিসর্জন তো মাকে দেয়া হয় কোথায়, ওখানে বগুড়াতে
হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি লেন একটা ঘাট আছে
ওইখানে, বাট দেবতার বিসর্জন তো প্রস্থান তো হচ্ছে গাড়িতে, দেবতার প্রস্থানের পর কেমন লাগতেছিল ওই মুহূর্তটা কেমন ছিল? ভবিষ্যৎ প্রতিদেব,
ভবিষ্যৎ প্রতিদেব, হ্যাঁ এটাই ভাবছিলাম মনে মনে। গুরু আপনি ঠিকই বলছেন যে
আমি এগুলো বলার জন্য অবশ্যই
আমি
এখনো
বলিনি কিন্তু।
ও আচ্ছা আচ্ছা,
ও আচ্ছা, আরো কিছু বাকি আছে,
আমি তো নামটাই বলিনি
সেটা।
হ্যাঁ মানে অলরেডি কমেন্ট এমন যে ঢাকা বনাম বগুড়া
চলে আসছে অলরেডি। তারপরে সে যাচ্ছে বিসর্জনের পরের দিন, তাই তো?
বিসর্জনের দিন ওই হয় কি যে দেখা যায় যে সবাই আমরা ইয়েরা থাকে না, যে বিসর্জন দিচ্ছে অনেক নাচানাচি করি আমরা, এরকম হয়তো যে
সবাই দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাজগুলো ভাই আপনি খুব কাছের একজন মানুষ আমার, বারবার টেক্সট করছেন, অনেক কৃতজ্ঞতা আপনার জন্য, কারণ অনেক কিছুর দারুণ সাক্ষী আপনি, আমার বড় একটা স্মৃতির দারুণ একজন কারিগর আপনি। থ্যাংক ইউ ফর এভরিথিং। স্টুডিও থেকে আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি নাজমুল ভাই, এবং আপনিও অনেক ভালো থাকেন সেই প্রত্যাশা রাখছি। চলে যাচ্ছে আবার বৃষ্টির কাছে।
হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে ওই সবাই মিলে আমরা বিসর্জনের সময় নাচানাচি করি না, যে মা চলে যাচ্ছে, তো এই সময় ওই ঢাকা আমার নাচানাচিটা দেখে ফেলেন, সবার মধ্যে আমি নাচানাচি করছি পূজার বিসর্জন। আমি তো বুঝিনি যে ও এত মাইন্ড করবে।
এটা কি অঞ্জলির পরে?
না না, ওই যে দশমীতে, যে
দশমীতে, আচ্ছা আচ্ছা,
দশমীতে যে আমরা বিসর্জনের সময় অনেক মজা করি,
অঞ্জলি বলে না না কি বলে সবাই যখন তিলক মানে ই দেয় যেটা,
ওটা তো সিঁদুর,
সিঁদুর দেয়, সিঁদুর খেলা ওই সময়টা,
ওই সময়টা ও মানে দূর থেকে নাকি দেখছে যে আমি ইয়ে করতেছি, মজা করতেছি, ও বলে কারো মধ্যে যাওয়া হবে না এত, কেন তুমি একটা মেয়ে সবসময় নিজেকে ইয়ে করে রাখবা। এটার মধ্যে খুব রাগ করলো, ফোন করলাম, ফোন ধরে না, কেন ফোন ধরে না, আমার জন্যই তো বগুড়াতে আসছে, তাহলে ফোন ধরে না কেন? ফোন করে বলতেছে কি আমার সাথে কথা বলতে হবে না, তুমি নাচানাচি করো। ঠিক আছে ভুল হয়ে গেছে, কিছুতেই তো মানছে না। ওই সময় বললাম যে ঠিক আছে আর কখনো এই ভুলটা হবে না, প্রতিবার তার আমি আসবো না, দেখতে পাবো না ভুল করো কিনা। মানে ওই সময় দিল যে আসবে না আর, পুজো তার আসবে না এরকম। পরে আমি বললাম তাহলে কালকে যেও না, মানে দশমী তো শেষ, কালকে যেও না আর একটা দিন থাকো, পরে যেও না, যাই বাসা থেকে তো বলছে আসতে হবে। তারপরে না, ও আমার কথা শুনে না দশমীর পরের দিন যায়নি, আর একটা দিন ছিল, মানে পূজার শেষের আর একটা দিন ছিল। পরে দিন যখন চলে যায় তখন আমি মনে হয় কলেজে গেছিলাম, হ্যাঁ কলেজে গেছিলাম, কেন জানি মানে কোনো প্রয়োজন ছিল এরকম মনে পড়ছে না। পরে ওকে ও আমি বলছি তাহলে তোমাকে আমি ইয়ে করি বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠাই দিয়েছি, বলছে না দিদির ছেলেরা আসবে তুমি কি করে আসবা, ওরাই উঠাই দেবে আমাকে। যেদিন চলে যায় না ওদিন আর দেখা হয়নি,
দেখা হয়নি,
না দেখা হয়নি, ওদিন সারাদিনও দেখা হয়নি। খুব খারাপ লাগছিল যে এতদিন পর চলে যাচ্ছে, একটু দেখতেও পারলাম না, এই চিন্তা করে আসতেছিলাম রিক্সায়। মানে আমি যে বললাম না একটু কলেজে গেছিলাম, হয়তো কাজ ছিল বা কিছু মনে পড়ছে না, তো আসছিলাম, হঠাৎ করে দেখি যে ওই সময়টাই মানে ও কখন বের হবে আমি তো জানি যে ওর গাড়িটা এরকম মানে দুইটা তিনটা ছিল এরকম মেবি, হ্যাঁ ওরকমই ছিল। তো ওই সময় বললাম যে ওই সময় আমি রিক্সায় যাচ্ছিলাম, একটুখানি ওকে দেখতে পারছি, মানে কেমন জানি মিলে গেল টাইমটা, বুঝতে পারলাম না যে ওই সময় ও বের হলো নাকি কোনো কারণে আসলে মিলে গেছিল, একটুখানি দেখলাম। খুব খারাপ লাগলো যে এতদিন ঘুরলাম চার পাঁচ দিন একসাথে, কিন্তু যাওয়ার সময় আসলে ও যখন আসলো যেদিন পূজাতে সেদিন তোকে আমি রিসিভ করলাম, বাট যাওয়ার সময় আমি ওর সাথে একটু বাইটুকুও বলতে পারছি না বা গাড়িতে উঠাই দিতে পারছি না এরকম। তারপর খারাপ লাগলো, অনেক অনেক খারাপ লাগছে আসলে, এটা আসলে বলতে পারবো না এখন, মানে কাছের মানুষ চলে গেলে আসলে অনেক খারাপ লাগে। ওই সময় থেকে ওই পূজোর সময় থেকে এক বছর আর আমাদের দেখা হয়নি, আসতে পারতো না। তারপরে হচ্ছে
ভালোবাসার সত্যিকার বিরহের মধ্যে কি বৃষ্টির পদার্পণ তাহলে? কারণ ভালোবাসা তো এইভাবে উপস্থিত হয়নি না, ফাইনালি ভালোবাসা তার সমস্ত রূপ রং দেখিয়ে গেছে, এবার সবসময় ছুঁয়ে দেখতে মন চায়, বাট চাইলেই হাত দিয়ে
ধরা যেত না।
কি মনে হতো তখন? মেহেদি রাঙলাতি হে সুখ জানি কি বাত, আর মহব্বত ইয়া দাতি হে বিছড় জানি কি বাত। এটাই হয়তো মর্মে মর্মে তখন উপলব্ধি হতো
যে চলে যাচ্ছে, মনে হতো যে কিছু মানে আমার ভিতর থেকে কিছু একটা চলে গেল।
এই কষ্টের তীব্রতা সত্যি খুব ভয়ঙ্কর।
ওই সময়টা থেকেই মনে হয় ওকে আমি খুব বেশি ভালোবাসছিলাম। ওই সময় বুঝতে পারছিলাম যে আসলে সম্ভব না একে ছাড়া জীবনটা কাটানো।
প্রতিদিনের সকাল কেমন হতো বৃষ্টি?
প্রতিদিন ঘুম থেকে উঠেই মানে চোখটা বন্ধ করার সময় যেন ওর নামটা, ওর কথাগুলো মনে পড়তো। যে
অলস দুপুরটা কেমন হতো, খাখা দুপুর,
মানে একটু ফোন কলের অপেক্ষা, একটু ফোন,
প্রণবন্ত বিকেল যেখানে সবাই খুশিতে হুটোপুটি খাচ্ছে, এরকম অবস্থা, বাট আপনি এবং আপনার তানহাই, তখন কেমন লাগতো?
তখন অনেক খারাপ লাগতো, যে একটু কথা বললে হয়তো ভালো লাগবে, আমার কিছু ভালো লাগতো না তখন।
আপনার রাত, আপনি এবং আপনার একাকিত্ব,
রাত তো কাটাইতাম, দেখা যায় যে কথা বলতাম অনেক রাত পর্যন্ত, আমি কথা বলতাম অনেক সময়, অনেক রাগারাগি হতো আমাদের দেশে, অনেক রাগারাগি হতো, দেখা যায় যে ও যে বললাম না আমি যেটা পছন্দ করি সেটাই কষ্ট দিত আমাকে, যে হুট করে একটা কথা বলেছি এটা কেন বলছেন, বলছো যে রাগ করতো অনেক, সরি টরি, সেই আমার অভ্যাসই কথা বলে মানে রাগ করলে কথা বলবে না, যেটা আমাকে খুব কষ্ট দিত, যে রাগ করছো বকা দাও, দুই চারটা বকা দাও, গালি দাও, কিন্তু কথা বলো, কথা বলতো না। তারপরে এরকম করে একটা বছর পরেও একবার মানে ওই সময় না রাগ হতো, যে এত রাগ করে কেন, সবসময় না খুব রাগ করতো, জানি না কি জন্য। পরে তারপরে আস্তে আস্তে যে দেখা যেত যে কথা বলতে চাইতাম, ও অনেক সময় রাগ করতো, কথা বলতে চাইতো না, বা আমার সময় হতো না, এরকম কিছু। তারপর এইভাবে কিন্তু একটা বছর আর আমার দেখা হয়নি পূজার পর থেকে। তারপর আবার বললাম যে আসো, অনেক দিন তো হয়ে গেছে, দেখা করি একটু, বলছে যে আসবো, আসছি, এরকম করতো। তারপরে মানে বলতে বলতে দেখা তো যে বলতে বলতে অনেক সময় অনেকদিন পর আসতো, এরকম করতে এরকম করে কেন, সমস্যাটা কি? তখন আবার মনে হতো কি আমাকে পছন্দ হয়নি, এরকম কিছু। পরে একবার আসলো, ওই সময় না রাগ করে না অনেকের সাথে আমি কন্ট্যাক্ট করতাম, যে তোমাকে আর সময় দিব না, তুমি আমাকে দেখো আমি ব্যস্ত পাও, মানে জিদ করে করতাম যে দেখো আমাকে ব্যস্ত পাও, মানে আমার ফোনটা যাতে ফোন করে আমাকে ব্যস্ত পাও, এরকম আর কি। তো দেখা যেত যে ও আমাকে ম্যাক্সিমাম সময় ফোন করে, আমি হয়তো কিছুই না বাসার ফ্যামিলি মেম্বার কারো না রিলেটিভ কারোর সাথে কথা বলছি, ওকে ফোন করে আমাকে জিজ্ঞেস করতো কার সাথে কথা বলো, এরকম কার সাথে কথা বলো, এটা তোমাকে বলতে হবে কার সাথে কথা বলি, একচুয়ালি হয়তো আমি আমার পিসি মাসি এরকম কারোর সাথে কথা বলছি আর কি, বলতাম না। নির্দিষ্ট
একটা সময় নেই কেন ওই জায়গাতে বাইরে হও,
দেখা যেত কি আমি বাড়ির বড় তো মেয়ে, মা বাবা অনেক, বাবা অনেক বলতো যে এটা মা একটু এটা কর, বা আমার মা বলতো যে এটা একটু কর।
এগুলো আলোচনা শুনে তোমার কাছে কি মনে হতো, কে বেশি ভালোবাসে, তুমি না তোমার ঢাকা?
কেন জানি মতো আমি বেশি ভালোবাসি,
আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমার ঢাকা তোমাকে বেশি ভালোবাসে। আমার মনে হচ্ছে শুনে আমার কেন জানি মনে হচ্ছে যে ছেলেটি অসম্ভব রকমের পজিটিভ হয়ে পড়েছিল তোমাকে নিয়ে। পাছে তোমাকে হারাতে হবে এই ভয়েই একজন সাইক্লিক মানে একটা সাইকোটাইপ ব্যাপার স্যাপার থাকে না, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে না, এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে হয়তো যাচ্ছে। ও নিজে নিজে তোমাকে হারানোর ভয় থেকে অনেক কিছু ভিজুয়ালাইজ করতো যে এখনই মনে হয় আমার বৃষ্টি বের হলো, আমার বৃষ্টি তো অনেক বেশি সহজ সরল, দেখতে শুনতেও ভালো, তোমাকে বলুক আর না বলুক ওর মন কিন্তু ঠিকই বুঝতো যে তুমি অনেক বেশি অ্যাট্রাকটিভ ওই জায়গার তুলনায়। এই মনে হয় আমার বৃষ্টি যেহেতু সহজ সরল, ওর সরলতার কারণে কারোর সাথে মনে হয় কথা বলতেছে, হয়তো মনের কথা খুলে বলতেছে, বলতে গিয়ে তার সাথে হয়তো ইন্টারঅ্যাকশন হতে পারে, কোনো একটা সম্পর্কে আবার জড়িয়ে যেতে পারে, পাছে মনে হয় মানুষটাকে আমি হারিয়ে ফেলব। এই ভীতি থেকে বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন ওর মনের মধ্যে চলতে থাকতো বলে আমার মনে হচ্ছে, কথাবার্তা তোমার কাছ থেকে শুনে যতটুকু মনে হচ্ছে।
দেখা গেছে যে বাইরে গেছি ওই সময় ফোনটা রিসিভ করতাম না, যে বাহিরে শুনলে তো রাগ করবে,
ও সব কিছুই মনে হয় ক্যালকুলেট করতো। কিসের শব্দ পাওয়া গেল? রিক্সার শব্দ, রিক্সার উপরে তোমার গোল তো গলা টোন কেন নড়তেছে, কাঁপতেছে কেন,
তুমি কি কোন কলেজ থেকে এত দেরি
এত দেরি কেন? নরমালি তো আমি তো জানি যে ক্লাস দেড়টার মধ্যে শেষ হয়ে যায়,
শেষ হয় তাহলে আজকে তিনটা বাজলো কেন, এরকমই মানে সবকিছু তো মাঝে মাঝে না ভালো লাগতো না যে এত বাইন্ডিং
খুবই স্বাভাবিক, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে হারানোর ভয় থেকে এই কাজগুলো বেশি বেশি করে করতো, আর পাছে পরক করার চেষ্টা করতো যেহেতু বিয়ে করবে বলেই এই সম্পর্কের সাথে জড়িয়েছিল সে।
হ্যাঁ হয়তো সেটা ও অ্যাকচুয়ালি বলতে পারবে, আমি বুঝতাম না, বলতো না, আর ও খুব চাপা স্বভাবের, মানে বুক ফাটে তো মুখ ফোটে না একটা কথা আছে,
কিন্তু কষ্টের সীমা পরিসীমা তো হারিয়ে যাচ্ছিল রাইট, যে এত বেশি ভালোবাসে সে মানুষটির চোখে যদি এরকম অবিশ্বাস বা কষ্ট দেখা যায়
সেটাই
সহ্য করবার কথা না।
ওই সময় না ওই যে বললাম বিজি রাখতাম, দেখা যাচ্ছে এর সাথে ওর সাথে একটু টেক্সট করি, মেসেজ করছি, একবার বলা ঠিক আছে আমি আসবো, মানে এরকম না কেমন জানি মানে ভালোবাসার মধ্যে কেমন জানি মানে
ছাড়া
ছাড়া কি জানি একটু ঢুকে গেল যে আমি আসবো তোমার সাথে, আমার শেষ কথা বলার আছে, রিলেশন থাকবে
পেছনে কি কোনো রিজন নাই, এমনি বলছে ওই সব কথা থেকে।
হ্যাঁ হ্যাঁ বলছে যে হয় মানে আমাদের রিলেশন থাকবে না হয় একবারে নষ্ট হয়ে যাবে, তো ওর একটা ফ্রেন্ড নাম হচ্ছে টোটন, ফ্রেন্ডকে নিয়ে আসলো, আসলে তোমার মোবাইল দাও দেখবো, সবসময় মোবাইলে তো বিজি কেন, মোবাইল দাও দেখবো, আমি না আমার মোবাইল কেন তুমি দেখবো, আর আমার পার্সোনাল আমি এভাবে আমার পার্সোনাল লাইফ থাকতে পারে, কিসের পার্সোনাল লাইফ তোমার, আমাকে ছাড়া আবার কি পার্সোনাল আবার কি থাকবে, তোমার আবার পার্সোনাল লাইফ কি, কথাটা খুব খারাপ লাগলো।
তোমার কল ডিটেলসও দেখতো? এখানে কোন হিপোক্রেসি করতে সেই ছেলেটি যায়নি, অনেকে আছে শুধু পিরিতি করতে যায় তা তো না, বিয়ে করবে বলেই তোমার সম্পর্কের সাথে সে হাত বাড়িয়েছে এবং বিশ্বজিতের মাধ্যমে মানে প্রথম খোঁজটাই নিয়েছিল যে তোমার বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এই সম্পর্কটা আমি একটু বাজিয়ে দেখি যাদব মেয়েটিকে বিয়ে করা যায় কিনা, এটার জন্য তো একটা ব্যাপার আছে। আরেকটি ব্যাপার হচ্ছে যে তোমাকে হারানোরও একটা ভয় ছিল, যে কারণে হয়তো সে তার জায়গা থেকে এক্সট্রিম লেভেল পর্যন্ত তোমার ব্যাপারে ক্রস চেক করতেছিল, আদৌ যা দেখছি বা বুঝছি আসলে সে এরকম কিনা, কিন্তু তুমি আরেকজন মানুষ তা তোমার তো এত কিছু জানবার বা বুঝবার কথা না, আমি জানি না এগুলো আমার ধারণা আর কি, তাকে আমি পেলে হয়তো সে কথাগুলো জানতে পারতাম, বাট তোমার তো এগুলো জানবার বুঝবার কথা না, তোমার তো কষ্টে ভেতর কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, যাকে এত বেশি ভালোবাসো সে তোমাকে এইভাবে চিন্তা করে। তারপর
পরে ওর ফ্রেন্ডকে নিয়ে আসলো যে ও ওইবার আসছিল এইভাবে, যা হয় আমাদের রিলেশন থাকবে না হলে একবারে একবারে নষ্ট হয়ে যাবে, এরকম না যে এই থাকবে থাকবে না সেটা এরকম কিছু না, আমার মোবাইল বারবার মোবাইল দেখি, মোবাইল কি আছে কি মোবাইল কেন দেখতে হবে, মোবাইল পরে কি করলো জোর করে মোবাইলটা নিল, দেখার পরে কিছু টেক্সট মনে হয় ছিল, এটা কিসের টেক্স, এটা কিসের টেক্স, ওটা কিসের টেক্স, এরকম মানে বারবার প্রশ্ন, এত প্রশ্ন কেন টেক্স হয়েছে তো কি হয়েছে, ওই সময় মোবাইলটা একটা আসার দিল, এত টেক্স তোমার মোবাইলে, তোমার মোবাইল মানে এত জোরে মোবাইলটা আসার দিল যে মোবাইলটা মানে একদম, পরে আমি এটা কি করলো তাও আবার ওর ফ্রেন্ডের সামনে, মানে আমি একা থাকতাম সেটা একটা কথা ছিল, এরকম কেন? ভাবলাম যে এরকম কেন। আর ওই মোবাইলটা না, ওই সময় আমার বেশ একটা প্রিয় মোবাইল ছিল, মোবাইলটা আমাকে ওই কিনে দিছিল।
সমস্ত স্মৃতির সূত্রপাত
থেকে শুরু, তুমি কিনে দিলে আবার তুমি নষ্ট করে ফেললা। পরে শুধু ছুঁড়ে ফেললো না মোবাইলটা, শুধু মানে আছাড় দিল না, ওটাকে পা দিয়ে অনেকবার মানে ওটাকে ড্যামেজ করার চেষ্টা করলো।
হিসেব তো তখন আর মিলে না তোমার, না
না যে কি দেখলাম, কি মানে কথা বললাম কি, আর ওকে কি আস্তে আস্তে মানে যখন আস্তে আস্তে যত ডিপে যাচ্ছি তত যেন অন্যরকম মনে হচ্ছে। পরে জাস্ট আমি কোনো কথা ওই সময় কোনো কথা বলিনি, আমার অনেক খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল যে কি হলো মানে কেমন হলো। পরে ও আমাকে বাসায় নামাই দিল, ওর বাসায় নামাই দিয়ে পর চলে গেল, ওর বন্ধুকে নিয়ে চলে গেছিল কিনা আমি পরে আর ওই দিন আর ওর সাথে যোগাযোগ করিনি। ও জাস্ট ওর বন্ধুকে তে ফোন করাই বললো যে মানে ওই সময় আমি তো চলে আসছি বাসা, আমার তো ফোন নষ্ট হয়ে গেছে, সিমটা তো আর একটা ফোনে উঠাতে হবে, তারপর তো কন্ট্যাক্ট করবো। বাসায় আসলাম, মা বলছে যে এত দেরি হলো কেন, আর উপরে ট্র্যাক করলাম দেরি হয়েছে কি হয়েছে, আমার তো প্রতিদিন দেরি হয় না। ওই সময় তো আর মেন্টালিটি আসলে কে কি বলছে ওটা কাজ করছে না। পরে ওই সিমটা অন্য মোবাইলে উঠালাম, যে অ্যাকচুয়ালি তারপরেও তো একটা মনের মধ্যে টান থাকে না যে ভালো মতো বাসায় পৌঁছাইছে কিনা, এত দূর থেকে যাবে, সন্ধ্যা ৬টার সময় গেল। পরে হচ্ছে জানতে পারলাম যে পরে আমাকে ফোন করে বলছে যে তুমি হচ্ছে ইয়ে করো না, মন খারাপ করো না, আমি তোমাকে আরেকটা ফোন কিনে দিব। আমি সেটা তো বড় কথা না, ফোনটা কিনে দিয়ে তো বড় কথা না, ফোনটা তো ড্যামেজ করেছেন যেভাবে বা করছো যেভাবে, তোমার ফ্রেন্ড ছিল, ওর সামনে না করলেও পারতা, আমার মাথা ঠিক ছিল না, ও বলতেছে আমার মাথা ঠিক ছিল না, তুমি জানো না আমার রাগ হলে কিছু ভালো লাগে না। আমি বলছি ঠিক আছে, তুমি যখন আমাকে বিশ্বাসই করো না তাহলে দরকার নাই আমাদের রিলেশনের, আর মানে আর কন্টিনিউ করার দরকার নাই। বলছে না আমি কি এরকম কিছু বলছি, আমি তোমাকে বিলিভ করি, বেশি ভালোবাসি, এভাবে বলতে তোমাকে অনেক বেশি ভালোবাসি, জন্যই তো কোনো কিছু সহ্য হয় না, আমার মতো করে কিছু না করলে আমার সহ্য হয় না। ও আবার এটা বলে যে আমি যেটা বলবো সেটাই মানে আমি একদিক আর তোমার পুরো পৃথিবী একদিক, এরকম করে ভাবতে বলতো। পরে ওই দিন আসলে অনেক ও তো গেল ওই দিন ভারী পৌঁছানোর পর, আর তেমন অল্প কথা টথা তেমন কথা হয়নি। পরের দিন যখন আমরা কথা বললাম তখন আসলে বুঝতে পারলাম যে ও আসলে কেন এরকম করছে, ভুল হয়তো আমারই ছিল, ওকে বুঝতে হয়তো ভুল করছি, হয়তো আমাকে খুব বেশি ভালোবাসে যার কারণে এরকমটা করছে, হয়তো কেউ আমাকে টেক্সট পাঠাইছে আমি ওর অ্যানসার করছি, দোষটা হয়তো আমারই ছিল এরকম। তারপরে ওই দিন না ও অনেক কান্নাকাটি করছিল, সেটা এখনো আমার মনে পড়ে যে একটা ছেলে মানুষ এত কাঁদতে পারে
কিসের প্রেক্ষিতে।
ওই যে বলছিলাম থাক তাহলে তুমি আমরা বাদ দিই,
বলার সময় তোমার অবস্থা কি যখন বললে যে
এখন যেমন তেমনই অবস্থা ছিল,
বুঝে বলেছিলে সত্যি যদি চলে যেত?
হ্যাঁ সত্যি যদি চলে যেত তাহলে যেতে দিতাম না,
আটকাতে কিভাবে
সেটা ওই সময় জানা ছিল না।
তারপর চলে যাওয়ার কথা বলার পরে তখন
কখনো বাধা দিব না, তোমার যেটা খুশি করো কিন্তু আমাকে ছেড়ে দেও না, তোমার জন্য সব করবো, এই কথাটা বলতো।
বিশ্বাস করতে কি মন চাচ্ছিল তখন?
না মনে হতো কি যে আবার রিলেশনটা ঠিক হয়ে গেলে আবার হয়তো ও এরকম শুরু করবে, মনে হতো কিন্তু আবার আরেক দিক থেকে না কোথাও যেন মনের মধ্যে কোথাও যেন মনে হতো না সম্ভবই না আসলে একে চালা কোনো কিছু, আসলে তো আমাকে অনেক ভালোবাসে,
ভালোবাসত। পরে আমাদের রিলেশনটা ওই যে বললাম যে ওই রাতের পর থেকে না একটু অন্যরকম হয়ে গেল, মানে আরো ভালো হয়ে গেল, গভীর হয়ে গেল। মানে ওই সময় না আর কোনো ইয়ে ছিল না, কারো প্রতি কারো কমপ্লেইন ছিল না,
কারণ ওই ছেলে তো কখনো নিজেকে এত বেশি ওপেন করেনি।
হ্যাঁ
হ্যাঁ, খুব শক্ত এরকম একটা মুখ দিয়ে চলে সব সময়।
ওই দিন
ওপেন করে ফেলেছে,
ওপেন করে ফেললো যে তুমি আমাকে বলতো, ওই দিন বললো যে তুমি যেটা বলবা সেটাই হবে। ওই সময় বললো না যে আমি একদিক তোমার, পৃথিবী একদিকে, এরকম
তখন তা বলছে
না,
যা তুমি চাইবে তাই।
হ্যাঁ, তুমি যেটা চাইবে সেটা, আমি 2 বছর আমাকে সময় দাও, আমি এস্টাবলিশ হব, তোমাকে নিয়ে আসবো, আমি আমাকে নিয়ে আসতে হলো তোমার বাবা মার সামনে দাঁড়া, মানে বাবা মার সামনে তো আমি তো বাবা মাকে ছাড়া কিছু করতে পারবো না। আর এমন আমি এরকম বলছিলাম আগে যে আমার বাবা মা যদি রাজি না থাকে তাহলে বিয়ে করবো না। সেটা সারা জীবন বিয়ে যদি নাও করি তাও বাবা মাকে ছাড়া কিছু করতে পারবো না, এটা ওরও কথা ছিল যে হ্যাঁ ফ্যামিলিকে ছাড়া কিছু করবো না আমরা, কারণ ও সবার ছোট ফ্যামিলিতে, ওর বা আমার বাবা মা ছিল, সবকিছু বলতো। যে একটা সময় আসলো যে আমার অনার্স ফাইনাল পরীক্ষা দিব, মানে এর মধ্যে তো ওই যে 4-5 বছর কেটে গেছে, মানে এগুলো করেই যে খুব মজার মুহূর্ত গুলো থাকতো, কষ্টের মুহূর্ত গুলো থাকতো। তো ও যখন আসতো না, মানে আসার আগের দিনটা খুব মজার যেমন থাকতো, আবার যখন চলে যেত তখন মানে ঠিক অতটাই কষ্টের থাকতো। পরে একটু সময় আসলো যে 4 বছর পরে আমার বাসা থেকে অনেক প্রেশার দিত যে বিয়ে দিবে, অনার্স কমপ্লিট হয়ে
যাচ্ছে, পর্বটাতে একটা পর্যায়ে গিয়ে থামা উচিত, আলটিমেটলি কোন দিকে যাবে রিলেশনশিপ, বিয়ে হবে কিনা সেটাই আমরা জানবো অ্যাকচুয়ালি। তার আগে আমরা কিছু টেক্সট নেই এবং ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে এখনই।
যারা টেক্সট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর 16260 তে অবশ্যই আপনার এসএমএস টি পাঠাবেন এবং ফেসবুকে কানেক্টেড থাকবেন www.facebook.com/dhakafm90.4 এ খায়রুল ইসলাম সহ আরো অনেকেই আছেন, অনেক কমেন্ট আছে, অনেক এসএমএস আছে, সবকিছুই পড়ব। কিন্তু তার আগে যে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, সঙ্গে থাকুন। ভালোবাসার বাংলাদেশ
শুনছিলাম আমরা বৃষ্টি পোদ্দারের কাছ থেকে তার জীবনের কথা এবং বৃষ্টির ভালোবাসার কথাগুলো এমন একটি মোহনায় এসে ঠেকেছে যে আসলে কি করা উচিত। একদিকে যেমন ভালোবাসার চমৎকার এক আনন্দের আতিশয্য, অন্যদিকে আবার দারুণ বেশি কষ্ট। আসলেই কেন এগুলো ঘটছে, কেনই বা হচ্ছে এরকম, কিন্তু সবকিছুর বিনিময়ে কোনোভাবে বৃষ্টি চাচ্ছে না যে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাক। সো ফাইনালি তাদের ডেস্টিনিটা কি হলো সেটাই জানতে চাইবো এখন।
আচ্ছা, তারপরে হঠাৎ করে বাসা থেকে, মানে আগে থেকে প্রেশার দিত, হঠাৎ করে একটা ছেলে আসলো যে গ্রামীণ ফোনের টপ ইঞ্জিনিয়ার, ভালো, জাস্ট বিয়ে করতে হবে এরকম। ছেলেটাও মোটামুটি আমাকে মনে হয় পছন্দ করেছিল। এই কথা যখন নতুনকে বললাম তখন ও কিন্তু মেনে নিতে পারলো না সহজে, যে কি হলো এটা, কেন তুমি কি বলো এসব, এটা কেন বলছো, এসব কথা কেন বলো, আসছে তো কি হয়েছে, আর তুমি তার সামনে গেলা কেন, আসছিল আসছিল চলে যেত। বলছি না, বাসা থেকে প্রেশার দিচ্ছে, এখন তুমিও বাসায় ঠিক করো যে বিয়ে করবা। ও তো বলতে পারছিল না কি করে বলবে বাসায়। আসলে দেখা যায় যে নিজের, আসলে ও যে বলছিল যে আমাকে 2 বছর সময় দাও, আমি আসলে এস্টাবলিশড হই, ওই সময় পুরোপুরি এস্টাবলিশড ছিল না ও আর কি। আমি বলছি না ঠিক আছে, আর 1 বছর সময় দেবো, আর সময় দেওয়া যাবে না, এবং বাসা থেকে দেখা যাচ্ছে যে অনেক প্রেশার দিচ্ছে। তো ওই সময় ও বললো ঠিক আছে তুমি, তখন ওই এইভাবে 1 বছর আবার চলে গেল। তারপরে আমি যখন অনার্স ফাইনাল ইয়ার পড়ি তখন দেখা যায় যে বলছে যে ঠিক আছে তুমিও বাসায় জানাও, আমিও বাসায় জানাই, দেখি কি হয়, বাসায় তো না জানায় কেউ কিছু করবো না। পরে একদিন পড়ছি, মানে পড়তে বসছি, ওই সময় মানে বলবো মাকে আর কি, মা তো জানতো না কিভাবে বলবো।
সম্পর্কের কতদিনের মাথায়?
4 বছর।
4 বছর?
আচ্ছা, মাকে কিভাবে বলবো,
কি বলবো আর, এদের এদের ফ্যামিলিটাকে তো দেখা যায় যে আমাদের ফ্যামিলি চেনে, মানে ফ্যামিলিগত তো বলছিলাম যে ফ্যামিলিগত ভাবে চেনার পরিচয় আর কি। কিন্তু মাকে মাকে ডাক দিলাম, মা তোমার সাথে কথা, কিছু কথা বলবো। আমার মনে বুঝতেই পারছিল মনে হয়, মা বুঝতে তো পারতো আগে থেকে যে এত কথা কার সাথে বলে বা কিছু। মাথাটা নিচু করে ওই খাতা আর কলম নিয়ে বসে কলম দিয়ে খাতার মধ্যে আঁকা ছেড়ে বলছি, মা তোমরা এত ছেলে দেখো না, আর আমাকে একজন বিয়ে করতে চায় তো দেখো না তার সাথে আমাকে বিয়ে দেওয়া সম্ভব হয় কিনা। আমি এভাবে বলছিলাম যে দেখো তোমাদের যদি ভালো লাগে দিবা, যদি ভালো না লাগে তুমি বলবা, আমি তোমার তোমরা যেখানে বিয়ে দেবে আমি সেখানেই করব, তোমাদেরকে কষ্ট দিব না। আর আমার বাবাকে বলার কিছু দরকার নেই, বাবাকে কিছু বলো না। বললো আজ কে সেটা হচ্ছে, এটা হচ্ছে টুটুল।
ইচ্ছে করে ইন্টেনশনালি নাম বললে নাকি চলে আসছে মুখে?
না না ইচ্ছে করে।
ও আচ্ছা ভাগ্যিস,
মানে সবাই তো আর কি, মাকে তো ঢাকা বলতে পারি না না
মায়ের সামনে যখন নাম বলার প্রসঙ্গ আসছে তখন তো এটলিস্ট তখন তো ঢাকা বলা যায় না। টুটুল রাইট, ওকে টুটুল। তারপর
ওই যে বর্ষাকে যে দেখতে আসছিল, বর্ষার ওর ছোট ভাই, চেনই তো তুমি টুটুল দত্ত, মা তো চিনে, মানে মা তো জানছে বলে বুঝতে পারছে। আচ্ছা মা কিছু বললো না, কোনো রিয়াকশন নাই যে ভালো খারাপ এরকম কিছু বললো না। যে ও শুধু জিজ্ঞেস করলো কি করে, ওদের ফ্যামিলি বিজনেস জুয়েলারি বিজনেস এটাই করে। মা বললো ঠিক আছে, আর কিচ্ছু বললো না যে কিভাবে কি বা কিভাবে পরিচয় হলো, কেন বিয়ে করতে চাচ্ছ। ঠিক আছে মা তখন বললো যে ঠিক আছে, আমি বলছি মা বাবাকে বলো না, মানে বাবাকে ভয় লাগে তো বলো না, দরকার নেই থাক, কোনোভাবে আমরা এটা ম্যানেজ করে নিই। মা বললো ঠিক আছে তাহলে আমার জামাইবাবু আর কি, ওনার মাধ্যমে তোর বাবার কাছে প্রস্তাব দিয়েছে একটা ভালো ছেলে আছে বিয়ে দিবে কিনা এরকম। মানে আজ পর্যন্ত আমার বাবা জানে না যে আমাদের,
মানে কি আজ পর্যন্ত জানেন
না? আজ পর্যন্ত বাবা জানে না, মানে বাবাকে ভয় পাই তো, ভয়ও পাই আবার হয়তো বা শ্রদ্ধাবোধ কাজটা করে না যে বলবো কি করে যে আমি পছন্দ করি বা কিছু। কাকারা আছে ফ্যামিলি সবাই, আমার জামাইবাবু সাপোর্ট করছিল, মা সবচেয়ে বেশি সাপোর্ট, মানে মা তো শিখাই দিচ্ছে যে এইভাবে করো তাহলে বাবা টের পাবে না, মানে ফ্যামিলির কেউ টের পাবে না। বললো বাবাকে যে একটা ছেলে আছে ঢাকায় থাকে,
তার মানে কি প্রস্তাবের মাধ্যমে সবকিছু ম্যানেজ হয়ে গেল?
হ্যাঁ হ্যাঁ এরকম জাস্ট একটা প্রস্তাব আসলো, বাবা বললো যে ঠিক আছে, দেখলো তো আর বিয়ে হয় না, এরকম থাকে না ফ্যামিলির সবাই কিন্তু এই টাইপের কথা বলে যে দেখলো তো আর বিয়ে হয় না। আর ওকে আগে জিজ্ঞেস করো, সব যেখান থেকে বিয়ে আসে দেখা যায় যে না করবো না, এই হচ্ছে আমার পড়াশোনা আছে হ্যান ত্যান, তবে আর এখানে ওকে আগে জিজ্ঞেস করো যে ও রাজি কিনা। দেখা যাচ্ছে ওদের বাড়ি থেকে আসতে চাইলো ছেলের বাড়ি থেকে, তো ওই সময় বলবে যে না আসা হবে না। মা তখন বাবাকে বললো না যে ও রাজি। বাবা নাকি প্রশ্ন করছিল যে হুট করে ও কেমন করে রাজি হয়ে গেল। আচ্ছা মা বললো মনে হয় কি জানি জানি না ও ও হচ্ছে আগ্রহী এটাতে। পরে আসলো ওদের বাসা থেকে আসলো, সবকিছু কিন্তু আমাদের একদম ফ্যামিলিগত ভাবে
এবং হয়ে যাচ্ছে কোন রকমের প্রতিবন্ধকতা ছাড়াই।
তাই কিছু আমাদের কোনো প্রতিবন্ধকতা আসেনি, মানে বিয়ের ক্ষেত্রে আমাদের রিলেশনের সময় কিন্তু অনেক কিছু ছিল, মানে ওর আর আমার মধ্যে
অন্যরকম,
বিয়ের ক্ষেত্রে কিন্তু কিছু না। সব ওর বাসায় প্রথমে, হ্যাঁ প্রথমে ওর বাসায়, আমার বাসা থেকে প্রথমে ওর বাসায় গিয়েছিল, যে সবকিছু পছন্দ ওর ফ্যামিলি, তারপরে
কোন রকমের কোনো ঝামেলা নাই কোথাও। বিয়ের বাদ দি বাজা গান বাজনা বন্ধ কর,
পরে তো
কেমন ছিল সব মিলিয়ে বিয়ে?
মানে ওই সময় যখন আমার বাসা থেকে গেল না বাবা কাকারা সবাই মিলে মাটা যাচ্ছে, ওই সময় আমার ভয় লাগতো যদি পছন্দ না হয়, যদি কিছু নেগেটিভ আসে
যখন সব ঠিকঠাক।
হ্যাঁ আমি তো মানে এখন তো এমন একটা
বিজনেস বলছিলে কি জুয়েলারি?
হ্যাঁ জুয়েলারি।
তাহলে তো মনের মাধুরী মিশি,
যখন ওই সময় আমি কি হবে, মানে পরীক্ষার রেজাল্ট বের হওয়ার মতন একটা যে কি রেজাল্ট আসবে, যে পছন্দ হবে কি না হবে কি না। আমার ছোট বোনকে পাঠাইছি, আমার ছোট বোনকে বারবার ফোন দিচ্ছি যে সবার মানে
এক্সপ্রেশন কেমন, মানে ফেসটা কেমন দেখাচ্ছে এরকম। পরে সবাই পজিটিভ, আমাদের না বিয়ের সময় কোনো আসলে সত্যি কোনো বাধা আসেনি, সবকিছুই পজিটিভ। পরে ওর বাসা থেকে যখন আসলো, আমাদের বাসার পর্বটা তো শেষ, গেছে সবাই পছন্দ ঠিক আছে, তখন বাবা বলল যে আমার তো ভালোই লাগছে, এখানে মেয়েকে নিশ্চিন্তে দেয়া যায় বিয়ে।
আর আমরা দেরি না করি বিয়ের বাদ্যি বাজাও মা, আমরা বিয়ের অনুষ্ঠানে চলে গেছি অলরেডি। আর সবকিছু মিলিয়ে আমি যতদূর জানি যে সনাতন এই যারা আমরা রিপ্রেজেন্ট করি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় 3-4 দিন, বিয়ে মানে বাসি বিয়ে সহ বলছি আমি, এক অসম্ভব রকমের ভালো লাগা এবং অসম্ভব রকমের সাধনারও একটা জায়গা। আমার কেন কেন জানি মনে হয় যে বিয়ে করতে যে পরিমাণ সাধনার ভিতর দিয়ে স্বামী স্ত্রীতে যায়, আমার মনে হয় সেপারেশন প্রসেসে এই কারণে ভয়ে কেউ যেতে পারে না, কারণ ওখানে এক অন্যরকম সাধনার মতো কাজ হয়ে যায়, রাইট? দীর্ঘক্ষণ উপোস থাকা। আচ্ছা, কড়ি খোঁজার সময় কে পাইছিল? এটা নাকি হয়নি বাসি বিয়ের সময়? কে পাইছিল? ওর নাম কি? ঢাকা না টুটুল? টুটুল, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। উই আর রিয়েলি গ্রেট উইথ ইউর প্রেজেন্স যে ফাইনালি টুটুল আমাদের সাথে আছে ভালোবাসার বাংলাদেশে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক 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 স্বাগত। এবং খুব কম বলা হয়েছে টুটুলের সম্বন্ধে, হ্যাঁ, কারণ গায়ের রঙের তো তুলনায় হয় না টুটুলের, ঠিক আছে না? এবং সে অনেক বেশি কি বলবো টিপটপ থাকতে পছন্দ করে, এই ডেজের জুতো যে পায়ে লাগায় বলার অপেক্ষা রাখে না যে সে কতটুকু ফ্যাশন সচেতন। মন ছুঁয়ে যাও একটা গান দিয়েছে শ্যামা, একটু জোরে শুনি। আর সত্যি ভালো লাগার এক দারুণ মুহূর্তের ভিতর দিয়ে যাচ্ছি, সব মিলিয়ে ভালোবাসার সেই মানুষটিকে কাছে পাওয়া, আপন করে নেওয়া, কেমন অনুভূতি ছিল তখন?
প্রথমে আমি ঢাকা এফএম যারা শুনছেন গল্প জায়গা তাদের সবাইকে ধন্যবাদ, আর এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে তো আমি নিজে অনেক গর্ববোধ করছি। তো প্রথম রাতের অনুভূতি
কেমন ছিল? কারণ বহু সাধনার ফসল এই মানুষটি,
হ্যাঁ, অনেক চড়াই উৎসাহের পরে দিয়ে
এক্স্যাক্টলি,
তো এটা অন্যরকম একটা ফিলিং ছিল, কখন পাবো কখন নিয়ে আসবো।
সবকিছু মিলিয়ে বাসর ঘর বর্ণনাতে চলে যায়, বাসর ঘর,
বাসর ঘরের আগে আমাদের ছিল কি, ওই আমাদের যখন বিয়ের ডেটটা ফিক্সড হয় না, ওই সময় খুব প্রবলেম ছিল দেশের মধ্যে, ওই যে আপনি ধরে আপনি বললেন না যে কিছু একটা হরতাল বা এরকম কিছু, এমন একটা যে সবকিছু মানে ফ্যামিলিগত সব ঠিক আছে, ওর বাসা থেকে আমাকে দেখতে আসলো, আমাকেও সবাই ওর বাসা থেকে পছন্দ করছে, বিয়ে হবে এখানে, পরে হচ্ছে হঠাৎ করে দেশের মধ্যে এমন একটা অবস্থা, বিয়ের ডেট ফিক্সড, কার
খারাপের দিকে যাবো না এখন, ওকে দেন ফাইনালি সব ঠিকঠাক হলো, বাসর ঘরে যাও, কথা বলো, গানটা জোরে বাজা। বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে আল্লাহ সত্যিকার অর্থে দয়া রহমত, আল্লাহ ভগবান ঈশ্বর যে নামেই ডাকি না কেন স্রষ্টার দারুণ এক রহমতে, আমি তো বারংবার এভাবেই বলতে পছন্দ করি, স্বর্গ থেকে যারা পরিমাণ সুখ যদি এসে থাকে, তাহলে যারা যারা পুণ্যবান নর নারী, যারা দারুণ রহমতপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে বৈবাহিক সম্পর্ক দিয়ে ভালোবাসাকে অবগাহন করে, এটাই হচ্ছে সত্যিকারের জীবন, সত্যিকারের মহব্বত, এবং স্বর্গের এই যারা পরিমাণ রহমত এই ভালোবাসার মধ্যেই থাকে। এসব মানুষগুলো যখন প্রিয়তম এবং প্রিয়তমাকে পরস্পরের হস্ত ধারণ করে, পরস্পরকে চুম্বন করে, স্রষ্টার রহমত তখন বর্ষণ হতে থাকে। যারা এটাকে কালিমালিপ্ত করে, যারা এটাকে কলুষিত করে, যারা লিভ টুগেদার নামে বিভিন্ন রকমের বেহায়াপনাম নামে এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে, এদেরকে খুব শীঘ্রই আমাদেরকে কিন্তু সমাজ থেকে বিতাড়িত করা উচিত, না হলে এত পুণ্যবান সম্পর্কগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, তারা পথ ভুল করবে, তারা অন্ধকার কোনো গলিতে হারিয়ে যাবে। এবং বৃষ্টির হাত ধরে যে ভালোবাসার গল্প শুনছিলাম, টুটুল এবং বৃষ্টির হাত ধরে যে বৈবাহিক সম্পর্ক উপাখ্যান শুনলাম, আমরা তো এরকম সম্পর্কে স্বপ্ন দেখি সবসময়, এইসব পর্বগুলোই কিন্তু পৃথিবীতে বেঁচে থাকুক আমরা। পৃথিবী আধুনিক হোক, কিন্তু আধুনিকতার নামে নোংরা গুলো কখনোই যেন সমাজে জায়গা করে না নেয়। অবশ্যই তোমরা পরস্পরকে ভালোবাসো, অবশ্যই প্রেমের এক দারুণ সম্পর্কের মধ্য দিয়েই তোমরা যাও, কিন্তু অবশ্যই আব্রু বিআব্রু ভাবে না, অবশ্যই চমৎকার একটা সম্পর্কের ভেতর দিয়ে। অবশ্যই এর আলটিমেট ডেস্টিনি হোক বৈবাহিক সম্পর্ক, বিয়ে বহির্ভূত সম্পর্কের ভেতর দিয়ে যাওয়া আর জেনা করলে যে পাপ, সে পাপ আমল নামায় লিখে পড়া। সো সবকিছু মিলিয়ে আমাদের সতর্ক থাকা উচিত। আমরা এমন কোন পৃথিবীকে দেখতে চাই না বাংলাদেশের এই এই সমাজ এবং রাষ্ট্রের হাত ধরে, যেই পৃথিবী থেকে এখন কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফিরে আসতে যাচ্ছে। কোন একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের উইমেন্স ফেডারেশনের প্রেসিডেন্টকে বলতে শুনেছিলাম, ঠিক যেই মুহূর্তে আমরা অন্ধকার থেকে আলোর দিকে ফিরতে যাচ্ছি, ঠিক সেই সময় মিডল ইস্ট সহ এই সাবকন্টিনেন্টের অনেকেই আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে। ওরা জানেও না এই জীবনটাতে কত বেশি হতাশা লুকিয়ে আছে। আমরা চাই এরকম প্রেমময় সম্পর্ক, তাই তো বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে আপনাদের কাছে এরকম প্রেমের সম্পর্ক নিয়ে আমরা হাজির হই। এরকম বৈবাহিক সম্পর্কের মধ্যে যে কি মাদকতা আছে সেই ফ্লেভার আপনাদের কাছে ছড়িয়ে দিই। এইসব কথাই বারংবার বলি, যাতে করে এ ধরনের নোংরামির বিপরীতে এ ধরনের পুণ্যবান সম্পর্ক জায়গা করে নেয়। সত্যিকার অর্থে প্রেম দারুণ এক মহৎ জায়গা তৈরি করতে পারে বৈবাহিক সম্পর্কের হাত ধরে। একদম শেষ মুহূর্তে কিছু বলার বাকি আছে ভালোবাসার বাংলাদেশের লাখো শ্রোতাদেরকে উদ্দেশ্য করে? কেমন আছে বৃষ্টি বিয়ের পর থেকে?
বিয়ের পর থেকে খুব ভালো আছি। সত্যি কথা বলতে সবাই হয়তো, মানে আমরা মেয়েরা সবাই হয়তো এরকম একটা হাজবেন্ড এক্সপেক্ট করি, যেটা আমি টুটুলের মাঝে পেয়েছি আর কি। ও খুব রেসপন্সিবল, খুব সব দিক থেকে। আর সত্যি কথা যে ওই যে রিলেশনের সময় যে জিনিসগুলো ছিল না, যে এটা কেন করবো,
ওই জিনিসটা আমি একটু আসি। টুটুল ওটা কি? ওটাই ছিল, আমি অলরেডি বর্ণনা দিয়েছি, যদিও তখন স্টুডিওতে ছিলে না, বাট তোমার মত করে ভাই আমি দেওয়ার চেষ্টা করেছি। মনে হয় বিষয়গুলো এই কারণে ঘটতেছে, ওই সিচুয়েশনে মনে হয় এই ব্যাপারগুলো হচ্ছিল। আসলে কি তাই? নাহলে কেন, কি কারণে ব্যাপারটা হচ্ছিল ওই সময়? আমি এটার বর্ণনা নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি, যেমন হতে পারে যেহেতু প্রেম করতে বা অন্য কোনো বিয়ে বহির্ভূত সম্পর্ক করতে যায়নি, ও তো বিয়ের ইন্টেনশন নিয়েই বৃষ্টির সাথে সম্পর্ক শুরু করেছে, তাই বিভিন্ন ভাবে ক্রস চেক করছিল। স্রষ্টা কিন্তু বলেই দিয়েছেন যে তোমরা তাকে বিয়ে করো যাকে তুমি পছন্দ করো, যাকে সবকিছু মিলিয়ে তোমার কাছে সঠিক মনে হয়, প্রয়োজনে তোমরা যাচাই বাছাই করে নাও। সেই ইন্টেন্স থেকে যাচাই বাছাই করত, অথবা তাকে হারানোর ভয় থেকে অনেক বেশি তার ব্যাপারে সে পজেসিভ হয়ে পড়েছিল, এসব কারণ থেকে ঘটনাগুলো ঘটতো তখন।
হ্যাঁ, অ্যাকচুয়ালি ওকে হারানোর ভয় থেকে এগুলো হইতো। আর মাঝখানে আমি ওর সাথে একটু রাগ ব্যবহার করতাম, তারপরে এগুলোর পিছনে কারণও ছিল, ওই মাঝখানে ফোন বিজি পেতাম,
সেটাও তো কারণ সে বলেছে।
হ্যাঁ, ওই
যে কেন আসতেছে না, কেন একটা গাছড়া ভাব, কেন ওকে সবসময় আমার কাছে আমি পাই না, এই ক্যালকুলেশন গুলো যেমন ওর মনের মধ্যে আবার চলতে শুরু করেছিল।
তো আমি তো আসি ওর কাছে,
কথা বললেই কি না বললেই কি,
তো আমারই
এই কনফিডেন্স লেভেলটা কিন্তু টুটুলের মধ্যে ছিল।
সারাদিন কথা বলতে
জরুরি তো না, তুমি তো আমারই না, এনে তার কথা না, সিল লক, এনে কোনো কথা নাই না,
অনেকবার বলছে
যে একটা মেয়ের মধ্যে তো ইনসিকিউরিটি থাকে। এটাও তো বোঝা উচিত হয়তো ছিল, আমরা বুঝি না অনেক সময় কিন্তু, কারণ তার বাড়ি, তার পরিমণ্ডল, তাকে বিয়ে করা, বিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেও তো ক্যালকুলেট করতে পারে না যে কেন আমাকে এরকম করতেছে। ঢাকার মতো জায়গায় থাকে, আমি থাকি একটা কিছুটা তুলনামূলকভাবে ঢাকা তুলনায় একটা ব্যাকওয়ার্ড সিটিতে, সো ওর পৃথিবী অনেক বড়, ওর জায়গা অনেক বড়, ওরা অনেক সচ্ছল, সো ওর মতো ছেলে তো, হি ইজ স্মার্ট গাই, সো ওর মতো ছেলের তো মেয়ের অভাব হওয়ার কথা না, কেন আমার মতো সাধারণ একটা মানুষের কাছে ফিরে আসবে সে, তার জন্য কি সে তার মধ্যে গা ছাড়া ভাব, এটাও তো ভাবনা তার মধ্যে যৌক্তিক ভাবে কাজ করতে পারে টুটুল। যেখান থেকে এ ধরনের ঘটনাগুলো ঘটেছিল, রাইট, এই কথাগুলো আমি বলবার চেষ্টা করছিলাম তখন।
এবং লাস্ট যখন শুনি যে ওই যে গ্রামীণ ফোনে চাকরি করে ভদ্রলোক বাসায় প্রস্তাব দিচ্ছে,
তখন
আরো মাথায় খুবই
ভয়টা, তখন
যে এই বুঝি
ভয়টা তখন প্রস্থিত হলো আর কি, কারণ বাবা মারা কিছু কিছু জায়গাতে রাজি হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি, বেশ করে ধরনের ফ্ল্যাগশিপ কোম্পানি হলে তো কথাই না। এনিওয়ে ফাইনালি ভালোবাসার জয় হয়েছে, রাইট, ফাইনালি, জরুরি না না যে সবাইকে ভালোভাবে গুছিয়ে কথা বলতে হবে, জরুরি না যে সবাইকে সালমান খান হতে হবে, জরুরি না যে মুখে মধ্যে অন্তরে বিষটাই গুরু এদের সামনের মতো এত মিষ্টি করে কথা বলতে হবে, বাট জরুরি এইটা যে ভেতরে যেমন বাইরে তেমন সেটা প্রকাশ ঘটাতে হবে, যেটি টুটুলের মধ্যে ছিল, যেটির প্রমাণ কিন্তু পেয়ে চলেছো তুমি, রাইট, বিয়ের পরেও সেটা দেখছো তুমি, জীবনের শেষ দিন পর্যন্ত সেটি বলবৎ থাকুক, একদম শেষ না, অবশ্যই দোয়া করি। আসছে কি কেউ অতিথি? হ্যাঁ, ঘর আলো করে কেউ আসুক তোমাদের, জীবনের মজা তো তখনই না, দারুণ প্রেমিকা সেটা তো টুটুল, সে কারণে তাকে বিয়ে করেছে, বা তার চাইতে অন্য সাধারণ মা হবে বৃষ্টি, আমার বিশ্বাস, মানে আই জাস্ট গ্যারেন্টি ইউ, আমার কাছে মনে হচ্ছে দেখে, কারণ না দোয়া তো বটে, আমার কাছে কেন জানি দেখে মনে হয়েছে, আর মানে তোমার ব্যাপারে অবজারভেশন আমার এরকম, তুমি আমার বোন টাইপ মনে হচ্ছে দেখে, রাইট, মানে কি বলবো, আমি কিছুই না, আমি খুব সাধারণ একজন, তোমার ব্যাপারে ফিলটা কেমন, যে আমার বোন টাইপ, একে দেখছি আমি, আমার বাড়িতে বাসপাশই থাকে, এর মানে এর কোনো ক্যালকুলেশনের কিছু নাই না, তো একটা রিকোয়েস্ট থাকবে টুটুল, যে তোরে বোন বললাম, জামাই বাবু হিসেবে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে, মেয়েটিরে কোনো ক্যালকুলেশনের মধ্যে ফেলে দিও না ভাই, পৃথিবীর যে বিভিন্ন রকমের ক্রিটিক্যাল হিসাব নিকেশ থাকে এর মধ্যে যেন মেয়েটিকে পড়তে না হয়, তাহলে কিন্তু একদম মন্দ হয়ে যাবে,
না এরকম পড়তে হয় না, কারণ সবকিছু
ও কভার করে নেয়,
রেসপন্সিবল অনেক না, যে ওর কাছে ওর মাথায় সবকিছু,
আল্লাহ ভরসা, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ
এর আর সাপোর্ট সবকিছুতে আমি সবচেয়ে
এটা খুব বেশি দরকার,
যে আমি যেটা করব, আমি জব করব, ও সবকিছু করে দিচ্ছে, যে যাও করো, ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা করব, আমি এখানে যাব, ওকে চলো আমি নিয়ে যাই।
আর একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়েছে ওর ক্ষেত্রে, ওর পার্সোনালিটি সবচেয়ে বড় যেটা বিউটি সেটা হচ্ছে সিম্পলিসিটি, আমার মনে হয় এটি তোমাকে ছুঁয়ে গেছে, ওর অন্য কিছুই না, ওর রূপ না, ওর ফ্যামিলি না, ওর কেউ না, মানুষ তো মানুষের সাথে মিশতে গেলে বুঝেই না, যে সিম্পলিসিটির খোঁজেও ছোটবেলা থেকে হয়তো হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে।
আমি টুটুলের এই রকম স্বভাবের কারণ কিন্তু আমি আসলে সবাইকে দুঃখিত যে বলতে ভুলে গেছি, যে ও ছোটবেলাতেই অনেক ছোটবেলাতে ওর বাবা মাকে হারায়, তো যার কারণে হয়তো ওর খুব বেশি রাগ। ও আমাকে একটা কথা বলছিল যে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, তুমি যেও না,
মানে কত বয়সে বাবা মাকে হারিয়েছে,
5-6 বছর বয়স,
বাবা মার স্মৃতি সেভাবে কিছু নাই,
ওর নাকি ওর মার মানে মানে ফেস মনে পড়ে না, তো এই কথাটা বলতে ভুলে গেছি, তখন আমার জাস্ট এখনো এই কথা মনে হয় যে এই কথাটা যে বলছে যে তুমি আমাকে ছেড়ে যেও না, কি করে যাই, এই জন্যই যেতে পারিনি, আর এই জন্যই হয়তো আজকে আমরা একসাথে আছি।
একসাথে থাকো ভাই তোমরা, আমি চাই যে আমরা সবাই চাই অ্যাকচুয়ালি, যে 40-45 লক্ষ মানুষ এখন শুনছে এই অনুষ্ঠানটি, এবং আমরা খুব বেশি করে
ওর সাথে সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি শুধু ওকে পাইনি, খুব ভালো একটা ফ্যামিলিও পাইছি, মানে আমার শ্বশুর বাড়ি যে শ্বশুর শাশুড়ি হয়তো নেই, কিন্তু ফ্যামিলিটা মানে আমার বড় যা আমাকে মেয়ের মতো দেখে, বাকি দুই যে যা আছে আমার তো ফ্রেন্ডলি সবার সাথে। পরে আমার যে মানে ওর যে বড় ভাই ওরা আছে,
চলে আসছে আর কি। আর আমার কাছে মনে হয় যে সেটা আর কেউ বুঝুক না বুঝুক, টুটুল খুব ভালো করে বুঝেছিল ওর সিম্পলিসিটির মধ্যে যে বিউটিটা আছে সেটা সে কোনোভাবেই হয়তো হাত ছাড়া করতে চায়নি। এবং আমরা সবাইকে সাথে নিয়ে প্রার্থনা করি।
হ্যাঁ, আর আমি যারা আমাদেরকে শুনছে সবার কাছে চাচ্ছি যে সবাই আমাদের জীবনের জন্য,
অফকোর্স আমি শেষ মুহূর্তে আসব ফিরে, আবার একদম শেষ মুহূর্তে বিদায় নেওয়ার সময় অবশ্যই আসব। বাট টুটুলের জন্য সত্যি আমার অনেক 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 শুভকামনা। খুব কষ্ট হচ্ছে ভাই, হঠাৎ করে এই তথ্যটা জানলাম। বাবার স্মৃতি তো মনেই নাই না, মায়ের স্মৃতি অল্প বিস্তর যা মনে আছে। আমি চাই যে ভালোবাসার সমস্ত রূপ রং এই সহজ সরল মানুষটির হাত ধরে আসু, কোনো কিছুর অসম্পূর্ণতা কোনো কিছুর কষ্ট যেন কোনোভাবে টুটুলকে না ছুঁয়ে যায়। টুটুল একদম শেষ মুহূর্তে সবকিছু উদ্দেশ্য করে, আমার বিশ্বাস যে পরপারে তিনি আছেন, স্বর্গ থেকে শুনছেন আমাদেরকে, তিনি অনেক খুশি হচ্ছেন যে তার অবুজ অবস্থায় রেখে যাওয়া সন্তানটি, এতিম করে রেখে যাওয়া সন্তানটি এমন একটি ভালোবাসার কোলে আছে যে ভালো আছে, এবং ইনশাল্লাহ বাকি জীবনটা সেভাবেই রাখবে সে, এবং অবশ্যই সেই দায়িত্ব নিয়েই রাখবে। বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে টুকু, কিছু বলার আছে সবকিছু মিলিয়ে, বউকে কিছু বলার আছে, বাবা আমাকে উদ্দেশ্য করে কিছু বলার আছে?
হ্যাঁ, বাবা আমার জায়গাটা তো আসলে অনেক বেশি ফিল করি, সাপোর্ট হিসাবে হয়তো আমার কাছ থেকে ভাই, তারপরও ওইটা তো আসলে পূরণ করেন না। আর অনেক ছোটবেলায় আমার বাবা মারা গেছে,
আমার
বড় বৌদি আছে, বড় দাদা আছে, ছোটবেলা থেকে ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করছে, এখনো পুরো আসতেছে।
মায়ের কোন স্মৃতি মনে পড়ে? টুটু
না, ওইভাবে মনে পড়ে না
কিছুই না।
মামা মারা যাওয়ার কিছুদিনের মাথায় আবার বাবা মারা যায়,
তার স্মৃতি কিছু মনে পড়ে না,
করেছো না?
শেষ মুহূর্তে কিছু বলার আছে ভালোবাসার এই মানুষটিকে ঘিরে?
হ্যাঁ, আমি টুটুলকে একটা কথা
বলতে চাই, সবকিছু ক্ষমা করে দেয়া যায়।
আমি ওকে, ও তো কিছু আমার কাছে ভুল করেনি যে ওকে ক্ষমা করব।
ভেরি গুড,
মানে ও ভুল করতেই পারে না, আর ও যেমন আছে
যাই করুক সবকিছু ক্ষমা করা যায়।
হ্যাঁ, ওর কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি রাগ করো যাই করো, আমার সাথে কথা বলো,
কথা বন্ধ করা যাবে না,
এটাই ওর কাছে রিকোয়েস্ট। আর ও যেমন আছে,
কথা বন্ধ করা যাবে না, রাগ করার একদম ছুট দেয়া থাকলো, আমরা তো পাই না রে ভাই, এটা তো বিশাল পাওয়া না।
কথা বন্ধ হয় বাট কথাটা আবার বলা
না, কথা বলা বন্ধ করা যাবে না, আমরা কি পাই? যারা শুনতেছে তারা খুব ভালো করে বুঝতেছে, একটা তো জীবিত আর একটা কি কয় বিবাহিত, তো বিবাহিত যারা শুনতেছে খুব ভালো করে বুঝছে যে রাগ মানে রাগ করার এখতিয়ার দেওয়া এটা বিশাল ব্যাপার। রাগ করার এখতিয়ার শুধু বউদের আছে, স্বামীদের নাই।
আমার বেলায়
উল্টো, সো এটা ভাগ্যবান ভাই,
পুরোটাই ভাঙায়ও
তুমি না, বিশাল ভাগ্যবান। সো তখন রেসপন্স করা উচিত, রাইট?
না না, রেসপন্স করে, অবশ্যই রেসপন্স করে।
শেষ মুহূর্তে বিদায় নিয়ে নাও ছোট্ট করে,
ঠিক আছে? আর টুটুলের থেকে বলছি যে ও যেমন আছে এরকমই সারা জীবন যেন আমার সাথে থাকে, ফ্রেন্ডলি, তারপরে রাফ টাফ যেটাই হোক, রাগ করুক কথা বলুক, এটা আমার রিকোয়েস্ট আর কি।
মাঝে মাঝে ফুল স্লিভ শার্ট পরলেও তো চলবে নাকি, সবসময় টি শার্ট আর জিন্স?
না, চলবে।
আচ্ছা আচ্ছা, এনিওয়ে বিদায় নিচ্ছে একদম শেষ মুহূর্তে,
আর সবার কাছ থেকে বলছি যে সবাই যেন আমার জন্য অ্যাটলিস্ট না করুক, আমার টুটুলের জন্য সবাই যেন দোয়া করুক, মন প্রাণ ভরে
আমরা দুইজনের জন্য দোয়া করি, স্পেশালি দোয়া করি ভবিষ্যৎ সেই মানুষটির জন্য যে সে গোটা ঘরটাকে আলো করে দিয়ে যায়।
আমি সবাইকে বলি যে আমার বৃষ্টির মধ্যে একটা বহু পাক সবাই।
আচ্ছা আচ্ছা, আমিও দোয়া করি আমার বোনের মতো বহু পাক সবাই। ভেরি গুড, বিদায় নিচ্ছি বৃষ্টি, খুব ভালো সময় কেটেছে।
আমি দেখি আমি এই প্রোগ্রামটাকে এইভাবে চিন্তা করি, প্রোগ্রামটা সবার সম্মতিতে সবার ভালোবাসে এমন একটা জায়গাতে গেছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অশেষ রহমত, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা, যে এটা একটা পরশ পাথরের মতো হয়ে গেছে প্রোগ্রামটা, যেখানে এসে মানুষ আসলে বুঝতে পারে, নিজেকে রিকল করতে পারে, রিকনসাইল করতে পারে যে আসলে আমি কতটুকু ভালোবাসি।
আমি যখন ফোন পেলাম তো দুটুল ওর অনুমতি ছাড়া তো মানে আমি চলি না এক কদম, যেটা সত্যি কথা। জাস্ট আমি জাস্ট ভাবলাম যে ওকে একটু জিজ্ঞেস করি, ও মানে একবার বলার সাথে সাথে রাজি হয়ে গেছে, চলো যাই তোমার ঘর বলছে, তোমার মনে আছে
এই জিনিসগুলো কিন্তু ভেতরেই ছিল রাইট, বাট অন্তত রিকনসাইল করা যাচ্ছে কতখানি ছিল, ওটা ইম্পর্টেন্সটা কি ছিল, কোন বিষয়টা কি ছিল, সেই ব্যাপারগুলো যেন নতুন করে আবার রিইনভেন্ট হয়, রিইনভেন্ট হয়, আবিষ্কার হয় নতুন করে, যেগুলোই কিন্তু একটা ভালোবাসা কেনার জায়েজ করে। অনেকে বলে না যে আমাদের ভালোবাসা পুরান হয়ে গেছে, ভালোবাসা কিন্তু পুরান হওয়ার জিনিস
না,
বাট সুযোগ তৈরি করতে হয় সেই মানুষদের কি যাতে করে নতুন করে আবার আবিষ্কার করা হয় ভালোবাসাকে। একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক আর নিরাপদে থাকুক, আর ভালোবাসার ফেরিওয়ালার সেই কথা তো মনে আছে না, আজ হচ্ছে 6 তারিখ পড়েছে নাকি 5 তারিখ পড়েছে না, আর মাত্র মাঝে 5টা দিন, 10 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা কিক অফ করতে যাচ্ছি সেই ক্যাম্পেইন, যেখানে আমরা পথ শিশুদের প্রত্যেকের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করব। এবার আমরা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি নিজেদেরকে, যাতে ঢাকা শহরের কোনো পথ শিশুকে নতুন কাপড় ছাড়া এবার ঈদ করতে না হয়। আমরা কোনো কিছুই করতে পারি না, স্বল্প পরিসরে অ্যাটলিস্ট এই কাজটি করব যাতে করে আমাদের সবার অসম্পূর্ণতা গেল একটা পরিপূর্ণ দিশা পায়, এবং সবাই মিলে এই কাজটাতে ঝাঁপিয়ে পড়ব। অবশ্যই আমার বিশ্বাস আগের পূর্বতন যে কোনো ক্যাম্পেইনের মতো এটিও সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পারব। তোমরা আমার পাশে থাকবে বন্ধু, তোমরা বারংবার আমাকে সাহস জুগিয়েছ যে সমস্ত ভালো কাজের সাথে নাকি তোমরা আছো, তাই যদি হয়ে থাকে এবার আমার স্পর্ধা আমি একটু বাড়িয়ে দিয়েছি, অনেক বড় পরিসরে এই ক্যাম্পেইনটা করতে চাচ্ছি যাতে করে ঢাকা শহরে কোনো পথ শিশুকে নতুন কাপড় ছাড়া ঈদ করতে না হয়। তোমরা আমার সাথে থাকো, তোমরা আমার পাশে থাকো, একসাথে মিলে এই পুরো কাজটা আমরা এক্সিকিউট করতে চাই। এর ফল বা এর কোন রকমের ব্র্যান্ডিং ভ্যালু কেউ আমরা নিতে চাই না, কোনো প্রতিষ্ঠানকেও আমরা দিতে চাই না, এটা যদি সত্যি কোনো ব্র্যান্ডিং ভ্যালু থেকে থাকে সেটা হচ্ছে ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশের এ লিসনার্স কমিউনিটি। দিস অল অ্যাবাউট ইউ মাই লিসনার্স ফ্রেন্ড, সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমরা সাকসেসফুলি করব। সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, সবাই অনেক বড় করে বাঁচুক স্বপ্নের সমান, সবাই অনেক অনেক ভালো থাকুক, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
যেতে ইচ্ছা করছে না, যে ইচ্ছা করছে আরো কিছু শুনি, আরো কিছু শুনি, আরো শুনলে হয়তো আরো বেশি ভালো লাগতো, এত চমৎকার চমৎকার ভালোবাসার গল্প শুনে আসলে মনটা জুড়িয়ে গেল। ভাবছিলাম যে আসলে মাসের শুরুতে কি হবে না হবে, সারা মাসটা কেমন কাটবে, কিন্তু মানে মাসের শুরুটা এত সুন্দর কেটেছে, অনেক বেশি ভালো লাগলো, এবং আশা করছি আপনাদের সবার অনেক বেশি বেশি ভালো লেগেছে। আর এতক্ষণ যারা ছিলেন ফেসবুকে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা 16260 তে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। রেসি রাকিব ছিলেন আমাদের সঙ্গে, সুজন খান, আহমেদ, মেহেদী হাসান, সোহেল, রিহান পাটোয়ারি ছিলেন, শিরোনামহীন আলামিন ছিলেন, হ্যাপি রহমান, আলভি ইশিকা ছিলেন আমাদের সঙ্গে, ডিডিজি রুবেল, তরিকুল ইসলাম, মাসুদ রানা, বেলাল মাহমুদ সহ আরো অনেকেই ছিলেন, সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে কানেক্টেড থাকবার জন্য। আর আজকের মতো যে বিদায় নিতে হচ্ছে, সামনের বৃহস্পতিবার আবার নতুন কোনো ভালোবাসার বন্ধুকে নিয়ে হাজির হব ভালোবাসা বাংলাদেশে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সঙ্গে থাকুন। আর যেহেতু বৃষ্টি এসেছিল, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে না, একটা বৃষ্টির গান রেখে যাচ্ছি, যদি বৃষ্টি এসে পড়ে এটা একটা সুখবর হবে, তাই না? শুভরাত্রি।
Thank you.